exclusively on FusionBD.com.
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি আরজে কিবরিয়া বলছি ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেল থেকে। আমাদের চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। যেই অরিজিনাল চ্যানেলে এই মুহূর্তে আপনারা আছেন, তো সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে নেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকছে, থ্যাংক ইউ ভেরি মাচ।
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিন ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। শুনছেন আরজে কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্পে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন বাংলাদেশের সবচাইতে বেশি কভারেজ, বাংলাদেশের বৃহৎ এফএম হচ্ছে ঢাকা এফএম 90.4। তো আমি এই জন্য বলি যে সারা দেশব্যাপী আমাকে শুনতে পাচ্ছেন, কজ আমরা বাংলাদেশের প্রায় 85% এরিয়া কাভার করি। সো যারা শুনছেন দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে তাদেরকে আমি আরও একবার ধন্যবাদ জানিয়ে আমার এই অনুষ্ঠানটি শুরু করতে চাই। এবং শুরুতেই বলে নিচ্ছি, যারা এখানে জীবনের গল্প বলার জন্য আসতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09611904904। আমি আরও একবার বলছি 09611904904। এবং একই সাথে আমাদের এই অনুষ্ঠানটি আপনারা শুনতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলটি ঢাকা এফএম 90.4 নামে আছে এবং আপনি যদি অ্যাড্রেস বারে গিয়ে লিখেন তাহলে খুঁজে পাওয়াটা খুব সহজ হবে, www.youtube.com/dfm904। আমি আবারও বলছি www.youtube.com/dfm904। আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে ঘন্টা বাটনটি আছে সেটা অন করে দেবেন এবং এটা আপনারই সুবিধা হবে। আর আপনি যদি ভাবে খোঁজ করে না পান তাহলে আপনি ইউটিউবে গিয়ে শুধুমাত্র লিখবেন ঢাকা এফএম 90.4, তাহলে আমাদের চ্যানেলটি চলে আসবে। যারা ইউটিউবে শুনছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, কারণ ওখানে অনেকেই লিখেন ভাইয়া আমি দুবাই থেকে শুনছি, ভাইয়া আমি ইউএসএ থেকে শুনছি, ভাইয়া আমি ইউকে থেকে শুনছি, কিংবা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আমাদেরকে শুনছেন তাদেরকে সাথে নিয়েই আমরা শুরু করছি আমাদের আজকের এই অনুষ্ঠান। এবং এই মুহূর্তে আমি জানি যে লাখ লাখ মানুষ এখানে কান পেতে আছেন। ওকে, শুরুতেই যিনি আমাদের গেস্ট রয়েছেন তার সঙ্গে একটু পরিচিত হই। প্রথমে আপনার নামটা একটু বলুন প্লিজ।
আমি মিন্টু ব্যানার্জি।
জি, আপনাকে সবাই ডাকনামে মিন্টু হিসেবে চেনে।
মিন্টু হিসেবে চিনি।
আচ্ছা, ব্যানার্জি মানে কি ভট্টাচার্য বা এরকম কোনো কিছু?
এরকমই স্যার।
ওকে, বাবার নাম?
বাবার নাম যোগেন্দ্র ব্যানার্জি।
যোগেন্দ্র ব্যানার্জি, আপনি এসছেন কক্সবাজার থেকে?
আমি কক্সবাজার থেকে।
মানে জন্ম জেলাটা কি কক্সবাজারেই?
না, আমার জন্মস্থান কিন্তু শ্রীমঙ্গলের একটি চা বাগানে।
চা বাগানে, তার মানে বুঝতেই পাচ্ছেন যে এই ভদ্রলোক কক্সবাজার থেকে এসছেন এবং উনি নিয়মিত নিশ্চয়ই আমাদের রেডিও শোনেন। আপনি কি শোনেন আমাদের?
শুনি স্যার।
আচ্ছা, কতদিন যাবৎ শুনছেন?
আমি প্রায় এক বছর।
এক বছর, তার মানে আপনি এর আগে শোনেননি এই ধরনের অনুষ্ঠান?
না,
এটা আসলে আমি ঢাকা এফএম এ আসার আগেও একটা রেডিও চ্যানেলে করতাম ইন এ ডিফারেন্ট ওয়ে। তো এক বছর যাবতই আমি আসলে ঢাকা এফএম এ আছি, তার মানে আপনি ঢাকা এফএম আগে থেকেই শোনেন, সেখান থেকেই মূলত আপনার শোনা। ওকে, তো মিন্টু ভাই বয়স কত আপনার?
আমার প্রায় 48
বছর বয়স। আপনি শারীরিকভাবে কিছুটা প্রতিবন্ধী বা চ্যালেঞ্জের মুখোমুখি বলবো, আপনার পায়ে সমস্যা আছে?
মানে পায়ের কথাটা বলতে গেলে আমি মানে বলবো, যে কারণ আমার পাটা দিন দিন চিকন হয়ে আসছে।
হ্যাঁ, আমি সবই শুনবো ধারাবাহিকভাবে আপনার কাছ থেকে, এবং আমি এই অনুষ্ঠান শুরুর পর্যায়ে আমি আমন্ত্রণ জানাবো আমার সব যারা লিসনার আছেন, যদি আপনারা এই অনুষ্ঠানটি দেখতে চান, যে রেডিওতে যারা শুনছেন বা ইউটিউবে যারা শুনছেন, আপনারা যদি ভিডিও আকারে অনুষ্ঠানটি দেখতে চান যে আসলে আমাদের এখানে কি হচ্ছে বা কে কথা বলছে, তাহলে চলে আসতে হবে আমার পার্সোনাল যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে। আমি চ্যানেলটির ঠিকানা বলছি, www.youtube.com/rjkibriaFM RJKEBRIAFM দ্যাট ইজ RJKEBRIAFM। ওকে, ওখানে গেলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বাটন অন করে নেবেন। আমাদের আজকের যিনি গেস্ট, ওখানকার ভিডিও ফুটেজ, আজকের অনুষ্ঠানের ভিডিও ফুটেজ ওখানে দেওয়া আছে। তো শুরু করুন আপনি যেখান থেকে বলতে ইচ্ছে করে। আপনি তো জানেনই বোধহয় এখানে কিভাবে গল্প বলে, একেবারে ধারাবাহিকভাবে ছোটবেলা থেকে যেখান থেকে যেভাবে বলার আছে আপনার। জি প্লিজ।
আমি প্রথমেই সৃষ্টিকর্তাকে মানে ধন্যবাদ দিতে চাই যে এরকম একটা জনপ্রিয় একটা অনুষ্ঠানে জীবন গল্প বলার যে সুযোগ আমাকে হইতে দিয়েছেন, এবং আপনাকেও ধন্যবাদ দিতে চাই। আপনি না হলে হয়তো এই ধরনের একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারতাম না।
ঠিক আছে, আমরা মূল গল্পে চলে যাই। আমি কৃতজ্ঞ যে আপনি আমার ডাকে সারা দিয়ে সেই কক্সবাজার থেকে এসেছেন, পরিশ্রম করে সারা রাত। হ্যাঁ,
আমি যেখানে জন্মেছিলাম
জি,
ওই জায়গাটার নাম হচ্ছে যে খেজুরি চড়া চা বাগান।
আচ্ছা,
শ্রীমঙ্গলের।
আচ্ছা,
মানে একেবারে ছোটবেলার কথা তো বলতে পারছি না, কিন্তু আমি যখন ক্লাস ফোরে বা ফাইভে পড়ছি তখন দেখছি যে আমাদের পরিবারে অনেক মানে খুবই ভালোভাবে চলত। বাবা ওই চা বাগানের একজন ড্রাইভার ছিল, মানে ওই যে চা পাতা টেনে নিয়ে ফ্যাক্টরিতে নিয়ে আসা যাওয়া। তো ওই সময়টাতে কিন্তু ড্রাইভারদের একটা মানে অনেক ভালো একটা ইয়ে ছিল, এবং সম্মানও ছিল এবং ইনকামও ছিল।
আচ্ছা,
তো আমরা মোট ভাই বোন হচ্ছি চার ভাই এক বোন।
জি,
আমি সবার ছোট।
জি,
এবং আমি যেহেতু একটু প্রতিবন্ধী, ওই কারণে আমাকে সবাই ভালোবাসত, মাও ভালোবাসত, বাবাও ভালোবাসত।
প্রতিবন্ধী বলতে কি এটা কি জন্ম থেকেই হলো না?
জন্ম থেকেই।
আচ্ছা আচ্ছা।
হ্যাঁ, জন্ম থেকেই। তারপরে আবার আমার মাও কিন্তু ওই উনিও শ্রমিক, মানে চা পাতা তুলত বাগান থেকে। উনিও কিন্তু খুব ভালো একজন মানে পারদর্শী একজন ওই চা পাতা মেকার ছিল, মানে কাজ করতো, মানে আরো দশজন মহিলার থেকে উনি অনেক বেশি চা পাতা তুলত। বাবা এক সময় দেখতাম যে আমি প্রচুর মদ খেয়ে আসতো রাতে, মানে সারাদিন ড্রাইভারি করার পরে প্রচুর মদ খেত। আর চা বাগানের এই জিনিসটা আসলে প্রায় আমরা মানে লক্ষ্য করেছি, যে মানে আমরা জানি যে মানে আমাদের ওই সমাজটাতে একটু মদ পানি একটু একটু বেশি হয়,
সবাই কম বেশি খায়।
হ্যাঁ, তো বাবাও খেয়ে আসতেন, এসে বাসায় ঢুকলেই প্রথমেই আমাকে খুঁজত।
আচ্ছা,
আমি সবার ছোট,
তাই
বাবা আমাকে মানে ওই মনি বলে ডাকতো,
মনি,
যে আমার মনি কোথায়।
আচ্ছা,
তো আমার মা দৌড়ে এসে বলতো যে ও আসে, বা না থাকলে বলতো যে ও একটু বাইরে গেছে। তো ওইরকম, তো আমার ওই যে বড় তিন ভাই এবং আমার আরেকজন বোন আছে বড়, তো বড় তিন ভাই কোনো কাজ করতো না তারা, মানে বাবার ইনকাম দিয়েই সবাই চলতো, মানে এই নিয়ে মানে কথাবার্তা চলতো বাসায়, যে তোমরা এখনো কেউ কিছু করতে চাও না, বা আমি যে মানে ড্রাইভিং করছি বা আমার কাজটা তোরা কেউ নিবি না, শিখেনে। তো এইটা নিয়ে আমার ভাইগুলো খুব একটা ইন্টারেস্টেড ছিল না, ওরা শুধু খাচ্ছে ঘুরছে আর বেড়াচ্ছে, মানে এইভাবেই। তো বাবা এই নিয়ে মনটা সবসময় ছোট রাখতো। তারপরে ওইখানে অনেকগুলো ড্রাইভাররা যখন ওই জুলেখা নামের একটা চা বাগান ছিল, ওই দিক থেকে মানে ওই বড় বড় চা গাছের যে চারা গাছগুলো, ওইগুলো আপনার গাড়িতে করে মানে ট্রাকে করে নিয়ে আসতে হইতো। ওই ড্রাইভারগুলো কেউ সাহস করতো না, কিন্তু বাবা ওইখানে সাহস করে ওই পাহাড়ি রাস্তা দিয়ে মানে যাতায়াত করতো। তো এক সময় দেখা যায় যে বাবা অ্যাক্সিডেন্ট করে ফেলে। অ্যাক্সিডেন্ট করার পরে তারপরে ওনাকে ওই সিলেট একটা বড় হাসপাতালে নিয়ে যাওয়া হয় কোম্পানির মাধ্যমে। তো নিয়ে যাওয়ার পরে তারপরে 15 দিন পরে সেখান থেকে খবর আসে যে বাবা মানে রেস্টে থাকতে হবে। তো বাবা রেস্টেই ছিল, কিন্তু ওনার যে হারে ওষুধপত্র মানে কিনতে হইতো, যে খাবারের ইয়েগুলো ছিল ওইটা একসময় 15 দিনেও আমরা মানে কভার করতে পারছি না, মানে ওনার ইনকামের যে টাকাগুলো ছিল ওগুলো সব খরচ হয়ে গেছে। এখন শুধু ওনার ওই যে প্রভিডেন্ট একটা ফান্ড থাকে মানে ওইসব
জায়গায়,
হ্যাঁ, ওই টাকাটা ছাড়া কোনো উপায় নেই। আর দিনের পর দিন বাবার মানে অসুখ আরো বাড়তে থাকে।
আপনার ফ্যামিলি মেম্বার কতজন ছিলেন?
আমরা ছিলাম যে চার ভাই এক বোন।
চার ভাই এক বোন মানে পাঁচজন, আর আপনার বাবা মা সবকিছু মিলে 7 জনের পরিবার। আপনার বাবার উপর নির্ভরশীল
ছিলেন। এরপরে দেখা যাচ্ছে যে বাবা অসুস্থ হয়ে পড়ছেন মানে দিন দিন। তো দিন দিন অসুস্থ হওয়ার পরে এখন বড় ভাইরাও কোনো কিছু করতে পারছেন না, কোনো সাহায্য সহযোগিতাও করতে পারছেন না। তো এক পর্যায়ে দেখা যায় যে বাবা অসুস্থ হওয়ার পরে আমরা কোনো কিছু ওনাকে আসলে কোনো দিক থেকেই সাহায্য করতে পারছি না। তো বাবা খুব কষ্ট পেত, খুব কাঁদত, আমি ওইগুলো লক্ষ্য করতাম। বাবা একসময় মানে ওই ওই অবস্থাতেই প্রায় ছমাস নমাস মানে উনি বিছানায় পড়ে থাকছে আর কি, বিছানায় পড়ে থাকা অবস্থায় তারপর উনার ওই যে ফান্ড টাকা যেটা আসছে, মানে উনি মানে ধরেন প্রায় 40-45 বছর কাজ করছে, ওইটার একটা টাকা আসছে মানে ওই কোম্পানি থেকে প্রায় ধরেন লাখখানিক টাকা আসছে। ওই টাকাটা আসার পরে তো বড় ভাইরা কি করছে, ওই টাকাগুলো নিছে। তো ধরেন ওই টাকা থেকে এখন বাজারজাত সবকিছু হচ্ছে। এরকম করতে 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 হঠাৎ আবার আমার মা হয়ে গেল পাগল। তো আমার মা পাগল হয়ে যাওয়ার কারণটা হচ্ছে যে উনি সব থেকে বেশি চাপাতা তুলত। তো ওখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো মহিলা একসাথে চাপাতা তুলতে গেলে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তো আমার মা সব থেকে পারদর্শী ছিল এবং এর কারণে ওখানে কেউ না কেউ আপনার ওই আমাদের ওইখানে বলে যে উঝাটুনা করে উনাকে পাগল করে দেওয়া হয়েছে আর কি,
মানে শত্রুতা করে
শত্রুতাবি করে। তো মা পাগল হয়ে যাওয়াতে এখন আর কি করা, এখন তো মাও পাগল তারপর বাবার এই অবস্থা। তো কোন দিক থেকে কোন ধরনের সাপোর্ট নেই, বাবা মার সাপোর্ট পাচ্ছে না, মা বাবার সাপোর্ট পাচ্ছে না, বা তারা আমাদের সাপোর্টটা পাচ্ছে না। তো আর আমি তো মনে করেন কিছুই করার নেই, কারণ আমি তখন ক্লাস ফাইভে পড়ছি। তো এই অবস্থায় তারপরে হঠাৎ বাবা মারা যায়, মানে প্রায় ধরেন মেবি আরো 9 মাস কি 10 মাসের মধ্যে বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে তারপরে সংসারে অশান্তি শুরু হয়। তো আমাদের আবার পাশের বাড়ি মানে পেছনে একটা বাড়ি ছিল, মানে 2-3টা পরিবার ছিল, তারা মুসলিম পরিবার। তো ওখানে একটা মানে লোক ছিল, মানে একটা ছেলে ছিল যে আমার বোনটাকে ভালোবাসত,
আচ্ছা
আমার দিদিকে ভালোবাসত। তো ওনার নাম ছিল সফর আলী। তো এক সময় মানে আসলে আমাদের পরিবারে এমন একটা অভাব চলে আসছে যে মানে এখন কেউ ইনকাম করে পরিবারটাকে ধরে রাখবে এই জিনিসটা আর হচ্ছে না। তখন বোনকে মানে বিয়ে দেওয়ার মতো ওই ক্যাপাসিটি আমাদের পরিবারের কারো নেই, আমার বড় ভাইদেরও নেই। তখন সে কি করছে, ওর সাথে সম্পর্ক করে ওই ছেলেটার সাথে চলে যায়, আমার বড় বোন।
বড় বোন,
বড় বোন চলে যাওয়াতে এভাবেই দেখছি যে মানে দিন 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 কেমন জানি সংসারটা আমাদের উলট পালট হয়ে যাচ্ছে। তারপরে কিছুদিন পরে দেখা যাচ্ছে যে বড় ভাই একটা মেয়ের সাথে সম্পর্ক করে সে একটা মেয়ে নিয়ে চলে আসে, কারণ বিয়ে করে আনার মতো কারোই ক্ষমতা ছিল না। তো সেও একটা মেয়ে নিয়ে আসছে, তখনও আমার মা পাগল, কিন্তু পাগল অবস্থায় সে খাইলে খাচ্ছে না খাইলে নাই, কেউ দিলে খাই না নাই এই অবস্থা। আর আমিও ঠিক একই অবস্থা, কারণ ঘরে মানে কে রান্না করবে কে খাওয়াবে এই অবস্থা। তারপরে আমার বৌদি একজন আসছে, আসার পরে তারপরে মোটামুটি কিছুদিন ভালো চলছে, ভালো চলতে 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 এর মধ্যে আমার আরেক ভাই ছিলেন জয়ন্ত, উনিও এভাবে আর একটা মেয়ে বিয়ে করে নিয়ে চলে আসে,
মানে যে যার মতো
যে যার মতো করে মানে হ্যাঁ সবাই এভাবে নিয়ে চলে আসছে। কিছুদিন পর দেখা যাচ্ছে যে ওই দুই ভাই আবার ঝগড়া, কেউ কাউকে মানে ইয়ে করতে চাচ্ছে না, ছাড় দিতে চাচ্ছে না, যে যার মতো করে বলছে কই আমাকে এই রুমটা আমাকে দে, তুই এই রুমটা নে, এরকম মানে এরকম এরকম হওয়ার পরে তারা আলাদা আলাদা করে খাচ্ছে। এখন মাঝখানে আমি এবং আমার মা, আমি স্কুলে যাচ্ছি ওই সময়টা, তো স্কুলে যাওয়ার অবস্থায় তারপরে দেখি যে একদিন আমাকে আমার বৌদি বলছে যে তুমি এইভাবে স্কুলে লেখাপড়া করে বাবু সাহেবের মতো করে আসলে তো তোমাকে কেউ খাবার দিবে না,
আচ্ছা
আর এইগুলো রান্না করতে গেলে তো লাকড়ি লাগে, তো তুমি লাকড়ি টাকড়ির ব্যবস্থা করে দিও তারপরে তোমার খাবার হবে। তো এই কথা বলার পরে তারপরে আমি সোজা চলে গেলাম চা বাগানে, একটা দাঁড়া নিয়ে চলে গেছি ওখানে গিয়ে, তারপরে ওই কিছু কাঁচা লাকড়ি আমি কেটে বুঝো বেঁধে নিয়ে আসি, এনে উঠোনে রাখলাম। তখনও খুব খিদে আমার, প্রচন্ড খিদে ছিল। তো বৌদিকে বললাম, বৌদি আমি নিয়ে আসছি লাকড়ি। তো ওইগুলো দেখে ওই কাঁচা লাকড়ি থেকে একটা লাঠি নিয়ে আমাকে একটা বাড়ি দিল যে তুমি এই লাকড়ি নিয়ে আসছো, এটা তো 10 দিনেও জ্বলবে না, এটা শুকনো লাকড়ি লাগবে। তো তুমি শুকনো লাকড়ি কি তোমার চোখে দেখো না, তুমি নিয়ে আসতে পারো না ওইগুলা। তখন আমি ওখান থেকে চলে আসছি, এসে আমাদের পাশের বাড়ি এক মাসির বাসায় গেলাম। সেখানে মানে ওরা আমাকে বলছে কই তুমি মিন্টু এইভাবে তুমি এখানে পারবা না, কারণ ওরা এখন বিয়ে শাদী করছে, ওদের একটা আলাদা ইয়ে, তুমি এখানে মনে করো তারা এখন শুকনো লাকড়ি কোত্থেকে আনবো। তো আমি ওনাদের মাসিকে বললাম যে মাসি আমি তো গাছে উঠতে পারি না, আমার পায়ে সমস্যা, তো এখন শুকনো লাকড়ি তো গাছের আগায় থাকে, ওইখানে ওই ডালে একটা ওই ডাল একটা ওইভাবে কেটে নিয়ে তারপর শুকনো লাকড়ি আনতে হয়, ওইগুলো তো আমার পক্ষে সম্ভব না, এখন কি করবো আমি। তখন ওরা বলছে যে এখন আমরা কি বলবো, তুমি দেখো চিন্তা করে কি করতে পারো। তারপর আমার স্কুল জীবনটা ওখানেই শেষ হয়ে যায়। শেষ হওয়ার পর আমি কিছুদিন চা বাগানে ধরেন এখানে ওখানে দিন কাটাই, যেমন ধরেন কারো বাসায় গেছি, তারপরে আর আমি ছোটবেলা থেকে একটু গান পাগল ছিলাম, সবাই আমাকে মানে ওই মানে অনেকেই বলতো যে মানে আসলে আমি গান দিয়ে জীবনে কিছু করতে পারবো। তো কারো বাসায় গেলেই তারা বলতো যে মিন্টু ভাই অসুবিধা আপনি একটা গান করেন, আপনাকে চা দেওয়া হবে। তো ওইভাবেই মানে জীবন শুরু। আবার আমার কিছু বন্ধু বান্ধব ছিল, চার পাঁচজন বন্ধু একসাথে বসতাম আমরা, আমাদের একটা নাট মন্দির ছিল ওখানে। তো বসে গল্প করতাম, গল্প করা অবস্থায় তখন তাদেরকে আমি বলতাম যে আমি কোথায় যাব, বাসার তো এই কন্ডিশন, বড় ভাইও আমাকে পাত্তা দিচ্ছে না, বা আমার যে দায়িত্বভার নেওয়ার কথা ছিল বাবা মা মানে বাবা বলছিল ওইটাও হইল না, বাবাও মারা গেল, এখন কি করব, কোথায় যাব আমি। তো ওরা বলছে যে তুমি একটা কাজ করো, তুমি তো ভালোই গান গাইতে পারো, ঢাকায় চলে যাও। তাই আমি বলছি যে ঢাকায় গেলে কিভাবে যাব আমি। তো কথা ওইটুকুতেই থেকে গেছে, ঢাকায় আসলে আর আসা যায় নাই। কিন্তু পরবর্তীতে এত মানে সমস্যা সৃষ্টি হয় যে তখন আমি নিজেই মানে আমার মন বলল যে না, আমি কোথাও চলে যেতে হবে, মানে চা বাগান ছেড়ে চলে যেতে হবে। আর চা বাগানে এখন থাকলে মনে করেন যে হার্ডওয়ার্ক গুলো করতে হয়, মাটি কাটতে হয়, বড় বড় গাছ কেটে ইয়ে করতে হয়, ওগুলো আমার পক্ষে সম্ভব না। মানে যেহেতু আমার একটা হাতও নষ্ট, একটা পাও নষ্ট, তো এখন দেখলাম যে এত কষ্টের কাজ তো বাগানে আমি করতেও পারবো না, থাকতেও পারবো না। আর যদি পরিবারের কেউ আমাকে যদি আন্তরিকতা না দিই তাহলে আমি এখানে থাকবো কেমনি। তো ওইভাবে চিন্তা করে তারপরে একদিন আমি কি করলাম, ডিসিশন নিলাম যে আমি কোথাও চলে যাব। তো ওই সময় আমি চলে আসছি শ্রীমঙ্গল শহরে আসলাম। শহরে এসে আপনার যে স্টেশন আছে রেল স্টেশন, ওখানে আমি অনেকক্ষণ ছিলাম। ওখানে থাকতে 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 প্রায় দশটা কি এগারোটার দিকে প্রায় একটা ট্রেন আসছে। তো আমি ভাবলাম যে ট্রেনটা যেদিকেই যাবে, ঢাকা যাক আর কক্সবাজার চিটাংই যাক, যেখানে যাবে আমি সেখানেই চলে যাব,
মানে নিরুদ্দেশ যাত্রা
মানে এইভাবেই চিন্তা করে। তারপর আমি কি করলাম, ওখানে ওই ট্রেনটা আসে, লোকাল ট্রেন জালালাবাদ দাঁড়িয়েছে।
এরপর যে একটা ছোট্ট বিরতি নেব, আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আর আমাদের এই অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে, ওখানে প্রিমিয়ার হচ্ছে। যারা ইউটিউবে শুনছেন তাদেরকেও সাধুবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। যারা শুনছেন তাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকছে, আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটি আছে সেটা অন করে দেবেন। আর যারা এখানে অনুষ্ঠানে গল্প বলতে আসতে চান, আমরা বিশ্বাস করি আপনার জীবন গল্প অন্তত 10 জন মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আবার যদি মনে করেন যে আপনার মন খুলে কোথাও কথাগুলো বলার জায়গা নেই, আপনার একটা জায়গা অন্তত আছে। আমি এরকম অনেক গেস্ট পেয়েছি যারা কাউকে বলেনি, আমার এখানে এসে বলেছে। আপনি যদি সেরকম মনে করেন তাহলেও আসতে পারেন। এবং সর্বোপরি এরা এমন একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানটি সারাটা জীবন থেকে যাবে, বিকজ আমাদের এটা অনলাইনে থেকে যাবে কিংবা আমাদের অনুষ্ঠান আর্কাইভে থেকে যাবে। সো আপনি যা বলবেন এখানে সেটা কখনো হারিয়ে যাবে না। সো আপনি যদি আসতে চান আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961190404। আমি আবারও বলছি 09611904904। বাই দ্য ওয়ে, বিরতিতে যাবার আগে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন খুব কড়া, মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের সাথে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। ছোট্ট একটা বিরতি। শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. শুনছেন আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। আমি কথা না বাড়ি, আমাদের যিনি আজকে গেস্ট আছেন পিন্টু ব্যানার্জি, আমি তার কাছে আবারও যাচ্ছি। জি, যেখানটায় ছিলাম আমরা, জি,
আর তখন ট্রেনটা এসে দাঁড়িয়েছে। তো আমি কিন্তু তখন আমার বয়স কিন্তু প্রায় 13 থেকে 14 বছর বয়স ওই সময়টাতে। আমি মানে ওই ট্রেনে তখন উঠে যাই, ট্রেনে উঠে আমি একেবারে সোজা চলে আসতেছি। তো কুমিল্লায় আমার মনে আছে, কুমিল্লাতে আসার পরে তারপরে কিছু টিটি মানে পুলিশ টাইপের টিটি কতগুলো এসে তারপরে ওই যে টিকিট চেক করে ওনারা, তো ওনারা টিকিট চেক করতে এসে অনেক মানে ওখানে অনেক ভিখারিরাও ছিল যারা টাকা টুকা খুঁজত, তাদের সাথে আমিও ছিলাম ওখানে। আমার একটা হাফ প্যান্ট ছিল, একটা শার্ট ছিল, আর কিছু ছিল না। তো ওনারা এসে মানে বলছে কই তোমাদের টিকিট কোথায়, তো কাউকে মারতেছে আবার কাউকে মানে বকা দিচ্ছে। তো আমার কাছেও আসছে, আমাকে বলতেছে কই দেখি টিকিট কই। তো আমি বললাম যে স্যার আমার তো টিকিট নাই আর আমি টিকিট করিনি। তখন দুজন লোক বলছে কই তাহলে টাকা থাকলে টাকা দিতে বলছে, আমার কাছে টাকাও নেই। তো একজন লোক একটা পুলিশ ছিল যে উনি একটু অন্যরকম, উনি বলতেছে কই না তো এদেরকে নামাও, দুই তিনজনকে নামাও, ওদেরকে থানায় নাও। তো দেখি যে রহস্য করতে করতে মনে হয় নামাই ফেলছে, এরকম নামিয়ে নিছে। কতদূর নেওয়ার পরে আমাকে টানতেছে, টানতেছি এত দূরে টানবেন না, কই আসতেছে না। কতক্ষণ পরে উনি আমার পায়ের দিকে লক্ষ্য করছে, তো দেখতেছে যে আমার পা একটু ভাঙা। তো বলতেছে কই তুমি আগে বলো নাই কেন ওই কথা, তুমি যে প্রতিবন্ধী। তা আমি স্যার আমি আপনি তো বলার সুযোগ দিচ্ছেন না, শুধু টিকিট খুঁজছেন টাকা খুঁজছেন, কোত্থেকে দিব। তখন উনি বলছে ঠিক আছে চলো। তো উনি আমাকে ওখানে গিয়ে আবার বসিয়ে দিয়ে উনি নিজেই আমাকে বিশটা টাকা বলছে এটা তুমি রাখবা পকেটে, অসুবিধা নেই। আর আমি পরে লাকসাম নাকি কোথায় উনি নেমে যাবে বলছিল, কই আমি ওখানে নেমে গেল, আমি যিনি আমার পরবর্তীতে থাকবেন ওনাকে বলে দিব যেন তোমাকে কেউ ডিস্টার্ব না করে।
আচ্ছা,
এই কথা বলার পরে এইভাবে আমি আসছি, আস্তে 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 ধরেন চট্টগ্রাম চলে আসলাম। চট্টগ্রাম এসে প্রায় 8টা কি 9টা হবে রাত। চট্টগ্রাম শহর আমার কাছে অনেক সুন্দর লাগছে, রাতের মানে শহর কখনোই আমি আমার লাইফে আমি দেখিনি। তো নামার পরে আমি কি করলাম, স্টেশনে ওই লিকের সামনে মানে অনেক ছেলে মেয়েরা বসে থাকে এরকম, কেউ কাগজ কুড়ায় কেউ বোতল ইয়ে করে ওরা এগুলো দেখি ওরা। তো আমিও ওইদিকে বসে থাকছি এরকম, কতক্ষণ বসতে বসতে চিন্তা করতেছি যে এখন কি হবে। আবার 20 টাকা তো মনে করেন ওই তখনই খেয়ে ফেলছি আমি, ট্রেনে বসেই বাদাম চানাচুর কিছু কিছু খেয়ে শেষ। এখন ভাবতেছি যে কোথায় থাকবো, মশাও কামড়াচ্ছে। তো কতক্ষণ পরে দেখতেছি যে স্টেশনে এমনি অনেক মানুষ এমনি ওই পেপার দিয়ে মানে পেপার বিছিয়ে ঘুমি মানে ঘুমাই থাকছে। তা আমি চিন্তা করলাম নাকি ওইরকম আমিও থেকে যাবো ওইখানে। তো ওইভাবে চিন্তা করে আমিও গিয়ে ওইখানে থেকে গেছি, কোনো পেপার ছাড়া এমনি ঘুমাই গেছি।
এই প্রথম জীবনে ফুটপাতে ঘুমানো?
হ্যাঁ, এরকম ঘুমাচ্ছি। কতক্ষণ পরে দেখি যে দু তিনজন ছেলে এসে আমার দুই সেটে ওরাও ঘুমাইছে, আমি মাঝখানে। তো আমার কিন্তু ঘুম আসতেছে না, আমি এমনি মানে ঘুমাচ্ছি। এখন দেখতেছি যে কতক্ষণ পরে একটা ছেলে মানে আমার পিছন থেকে আমার পকেটের ভিতরে হাত ঢুকাচ্ছে, এরকম করছে।
ওকে, তো কিছু পাওয়া যায় কিনা, নতুন মাল আমদানি
হচ্ছে এরকম মনে করছে হয়তো। তো আমি আবার নাড়া দিয়ে মানে ওকে দেখতে চাচ্ছি, তো আমার দিকে তাকিয়ে রয়েছে এরকম। ওকে বলছি আমি যে আমার কাছে টাকা নাই, আপনি পকেটে হাত দিবেন কেন। তো এরকম বলার পরে কই কই তোমার বাড়ি কোথায়, ছেলেটা আমাকে বলতেছে। ও আমার প্রায় সমবয়সী হবে ওই বয়সে। আমি যে আমি শ্রীমঙ্গল থেকে আসছি, তো তুমি কি জন্য আসছো, কি জন্য আসছি সেটা বলতে পারবো না, কিন্তু আমি চলে আসছি। তো এর ওদের সাথে আমার একটা ভালো সম্পর্ক হইল ওইখানে। সম্পর্ক হওয়ার পরে তারপরে দেখলাম যে ওরা কিছুক্ষণ পরে ওইখান থেকে চলে গেছে, তো আমি আর যাইনি ওনাদের সাথে। আমি ঘুমাই রইলাম ওখানে, কতক্ষণ আবার উঠে হাঁটতেছি, খিদাও লাগতেছে, ভালো লাগছে না কোনো কিছু। তখনই আমি আবার করলাম কি, হাঁটতে 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 আপনার ওই যে টাইগার পাস ব্রিজ একটা আছে, টাইগার পাস দিয়ে একেবারে সোজা আপনার আগ্রাবাদের ওই পাঠানটুলি মানে হয়ে আগ্রাবাদের দিকে চলে আসছি। হ্যাঁ, হাঁটতে হাঁটতে রঙিন আলো মানে লাইট জ্বলছে, খুব সুন্দর লাগছে। আমি হাঁটতে 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 চলে গেছি ওইদিকে। তো যাওয়ার পরে তারপরে আগ্রাবাদের অনেকগুলো লাইন করা হার্ডওয়ার্কের দোকান, তো আমি ওই হার্ডওয়ার্কের দোকানের সামনে গিয়ে এইভাবে বসে থাকছি, এরকম বসে বসে চিন্তা করছি মানে কি করব কি করব ভাবতেছি। অনেকক্ষণ বসা হয়েছে, তবে আমার পিছনে একজন হার্ডওয়ার্কের দোকানদার, ওই ভদ্রলোক দাড়িওয়ালা সুন্দর মানুষটা, উনি ওই একটা কাজের লোককে বললো যে কই ওকে একটু ডেকে নিয়ে আসো আমার কাছে। তো আমি গেছি ওনার কাছে, সালাম দিলাম। তো সালাম দেওয়ার পরে কই তোমার বাড়ি কোথায়, আমি যে আমার বাড়ি শ্রীমঙ্গলের চা বাগানে। আর চা বাগানের মানুষকে প্রচুর ভালোবাসে, আমি এটা আমি অনেক প্রমাণ পেয়েছি যে চা বাগানের মানুষ অনেক বিশ্বস্ত হয় এবং অনেক ভালো হয়, কারণ ঝগড়াঝাটিতে নেই। তো তারপর উনি বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করতে পারো, তুমি আমার এখানে থাকতে পারবা, আমার ওই সময়টাতে থাকাটা খুব প্রয়োজন আর খাবারটাও প্রয়োজন। আমি আর কোনো কিছু জিজ্ঞাসা করলাম যে কি করবো না করবো, তো উনি আমাকে বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে যাওয়ার পরে তারপরে অনেক বিশাল একটা গেট ওনাদের, তো ঢুকলাম বাসায়। ঢুকার পরে ওনার ওয়াইফের সাথে কথা বলতেছে, ওনার দুটো ছেলেও আছে আমার থেকে একটু ছোট হবে। ওনার বউকে বলছে যে নিয়ে আসছি, মানে ওই ওনাদের ওই কতগুলো গরু ছিল, অনেক বড় বড় গরু, তো আমাকে নিয়ে আসছে যে উনি গরু রাখার জন্য। আমি কিন্তু জীবনেও গরু রাখিনি, এটা আমার এটা সত্যি কথা। আমি কখনো গরু যখন বাগানে ছিলাম ঠিক আছে, কিন্তু আমাদের গরু ছিল না, আমি কখনো ইয়ে করিনি। তারপর গরু রাখার জন্য নিয়ে আসছে, এখন রাতে আমাকে খুব ভালো খাবার দিল, অনেক ভালো মানে বেশি খাবার দিয়েছে, আমি খেয়েছি। খাওয়ার পরে তারপরে কি করলাম, তো কতক্ষণ পরে দেখি যে মানে উনি একটা হারিকেন জ্বালিয়ে আমার হাতে দিল, এটা নাও হাতে নাও। তা আমি চিন্তা করলাম যে এত সুন্দর বাড়ির ভিতরে আবার আমাকে হারিকেন দিল কেন। তো উনি বলছে কই তুমি আমার সাথে আসো, তো আমি বলছিলাম চলেন। তো পিছনে পিছনে আমি গেলাম, দেখি যে ওনার মানে বাড়ির পিছনে অনেক বিশাল একটা মানে বাউন্ডারি, আর এবং ওখানে একটা মানে ফার্ম মানে ওনার গরুর মানে গরু আছে ওইখানে। তো ভিতরে ওইদিকে কিন্তু কারেন্ট নেই, ওই বাড়ির ওইদিকে গরুর দিকে কোনো কারেন্ট রাখেন নাই উনি। তো ওখানে গেলাম, যাওয়ার পরে দেখি যে গরু একপাশে, তারপরে একপাশে একটা ছোট একটা চকির মতো একটা আছে, ওইখানে বালিশ একটা আছে, আর একটা কাঁথা নাকি কম্বল এরকম একটা আছে। তো আমাকে বলছে তুমি এখানে থাকো, আর ঘুমানোর সময় মানে ওই হারিকেনটা বন্ধ করে ঘুমাইব। তো ওনাকে আমি আর ভয় কিছু বলিনি, কিন্তু উনি চলে যাওয়ার পরে তারপরে দেখি যে মানে অনেকগুলো কলা গাছ, তো কেমন জানি মানে বাইরের সাইডের আলোগুলো আসতেছে, মনে হচ্ছে যে কলা গাছের সামনে কেউ দাঁড়িয়ে থাকছে, আমার কাছে এরকম ভয় লাগছে। তো খুবই খারাপ লাগছে, আমি যে একা এখানে কিভাবে আমি থাকবো এরকম। আমি আবার উঠে চলে যাই।
আচ্ছা,
ওনার ওখানে ওইখানে গিয়ে তারপরে কি করলাম, ওনার কলিং বেলটা চিপলাম আমি ওখানে, চিপে দেওয়ার পরে ওনারা উঠছে আবার, তুমি আবার কেন আসছো। আমি যে আমি ওখানে আমার ভয় লাগছে, আমি থাকবো না ওখানে। ওনার বউ বলছে কই অসুবিধা নেই, নতুন আসছে ওকে ইয়ে করো না, এদিকে ওকে রেখে দাও সুপার রুমে রেখে দাও। তো উনি বলতেছে কই ওনাকে কি সুপার রুমে রাখার জন্য আমি আনছি, এরকম বলতেছে কই তুমি বেশি কথা বলো কেন, তুমি ওখানে গিয়ে ঘুমাও। তা আমি কিন্তু নাচরবান্দা আমি যাবো না বলছি, আমি স্যার আমি যাবো না ওইখানে, আপনি যদি আমাকে এইখানে রাখতে পারেন রাখেন, আর নাহলে আমাকে বের করে দেন আমি চলে যাবো। এই কথা বলার পরে তারপর উনি আমাকে রাখছে আবার ওখানে সুপার উপরে, মানে সুপারতে না সুপার নিচেই থাকতাম আমি ওখানে। তো এরকম দুদিন আমি থাকতে পারছি ওখানে। তো উনি যখন দোকানে চলে যেত, তারপরে ওনার ওয়াইফ আমাকে খুব দেখতে পারত প্রতিবন্ধী হিসেবে। তারপর আমি ওর ছেলেদের সাথে অনেক খেলাধুলা করতাম। ম্যাডাম আমাকে নিজেও বলতো যে মিন্টু তুমি একটা কাজ করো, তুমি কখনো যাওয়ার চিন্তা করবা না আমাদের বাসা থেকে, তুমি এখানেই থাকবা, এখানে থাকো, তোমার ভবিষ্যৎ তোমার সব কিছু আমরা দেখব। আর তোমার সাহেব একটু ওইরকমই মানে উনি সবসময় একটু রাগ করে। তা আমি আচ্ছা ঠিক আছে ম্যাডাম, অসুবিধা নেই থাকবো। তো থাকছি, এভাবেই দিন যাচ্ছে। তো ওই মনে করেন আমার কাজ হচ্ছে যে আপনার ওই গরুর সেবা যত্ন করা, এগুলো করছি স্যার। করতে 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 প্রায় ধরেন আপনার মাস দেড় মাস চলে গেছে, ওরকম কোনোভাবে দিন যাচ্ছে ওরকম। তো এক পর্যায়ে উনি আমাকে বলছে যে এখন মানে ওখানে ওনার ওই যে গরুর দুধগুলো দুয়ানোর জন্য একটা লোক লাগে, মানে ওই লোকটা এসে প্রতিদিন মানে দুধগুলো দুয়ে দুয়ে মানে ওনাকে দিয়ে যাইত। তো এখন আমার মালিকের প্রশ্ন হচ্ছে যে কই ওকে রাখছি যেহেতু ও মানে ওনাকে আমার রাখার দরকার নেই, মিন্টুকে দুধ দিতে হবে। এখন স্যার মানে গরুর দুধগুলো এত মোটা যে আমি এক মানে এই হাত দিয়ে আমার অত শক্তি নেই যে একটা দুধ ইয়ে করে একটু করে দুধ নিব, আমার দ্বারা অসম্ভব হচ্ছে ওগুলা, তো পারছি না ওগুলা। তো এই কারণে ওনারা মন খারাপ করতো, মানে ম্যাডাম বলতো যে কই ওকে ও না পারলে কি করবো, থাক ও তো অন্য কাজ করে, ওইটা না করলেও তো অন্য কাজ করে। স্যার কিন্তু আমাকে দেখতে পারতো না এরকম, মানে খুব ইয়ে করতো। তো আমারও খুব খারাপ লাগতো, আমার মনে হতো যে মানে না চলে গেলেই ভালো হবে। আবার চিন্তা করতাম যে ওই যে দুই ভাই আছে মানে স্যারের দুটো ছেলে আছে, তাদেরকেও ভালো লাগতেছে আমার, আর ম্যাডামও খুব আদর করতো। এরপর আমি মাঝে মাঝে যখন ওই যে গরুর খাবার আনতে যেতে হইতো আমার, ওই যে কুড়া টুড়া আনতাম কিনে, তো একদিন বস্তা দিচ্ছে আমাকে কুড়া আনার জন্য, আমি গেছি টাউনে, গেছি 60 টাকা নিয়ে গেছি। তো হঠাৎ করে গিয়ে দেখি যে আপনার ওই যে টাইগার পাস ব্রিজের সামনেই একটা পিকনিকের গাড়ি, সেখানে লেখা আছে যে কক্সবাজার চট্টগ্রাম পিকনিক। এই কক্সবাজারটা দেখার পর কেমন জানি আমার কাছে মানে
একটা অন্তরের মধ্যে একটা মায়া
লাগে, মানে কেমন জানি হ্যাঁ একটা ই চলে আসছে। তখন মনে হইল যে আমি আর বাসায় ফিরে যাব না, ওই বাসায় যাব না। তারপর আমি কি করলাম, ওই বস্তাটা আমি ওই টাইগার পাস ব্রিজের এখানেই ফেলে দিছি, ফেলে দিয়ে আমি ওই পিকনিকের গাড়ির সামনে আসছি। আসার পরে আমি তখন তো বুঝতাম না যে আসলে যে পিকনিকের গাড়িতে যে মানে যারা যাদের নির্দিষ্ট ইয়ে থাকে তারাই যাবে, আর অন্য কেউ যেতে পারবে না, এটা না। আমি মনে করলাম যে থাক আমি কি সিটে বসে থাকছি এরকম। তো এই ধরেন 10-15 মিনিট পরে তারপর গেস্ট ফ্যামিলি গেস্ট গুলো আসা শুরু করতেছে, যারা বেড়াতে যাবে কক্সবাজার, সবাই এসে যার যার সিটে বসতেছে। তারপরে একটা ফ্যামিলি এসে দেখতেছে মনে করেন ওখানে আমি বসা, তো ওনারা বলতেছে কই আপনি উঠেন এটা আমাদের সিট। আমি স্যার আমিও তো যাবো কক্সবাজার। ওই হেল্পার এসে তারপরে আমাকে এরকম ঘাট ধরে এমনি টেনে বললো, মানে ওইখানকার ভাষা বলছে যে ওরা গাড়ি নফর দেন এটা উচ্চ মানে ওইখান এইভাবে বলতো। তা আমি বললাম যে কক্সবাজার আমি যাব, আমাকে একটু নিয়ে যান। মানে আমি কিন্তু ওই দরজাটাই গাড়ির ওই যে জানালার দরজাটার সামনে এইভাবেই ধরে মানে ওনার সাথে কথা বলতেছি যে ভাই আমাকে ও নিয়ে যান না একটু আমি কক্সবাজার যাবো, এই কথা বলছি। তারপরে দেখি যে ও আমাকে এরকম করে মানে দাঁত করে এরকম করছে, এরকম করার পরে তারপরে একটা ফ্যামিলি গেস্ট কিন্তু ওখান থেকে ওদের খুব মানে লুকের কষ্ট লাগছে, উনি বলছে কই তুমি ওকে ধাক্কা মারছো কেন। তারপরে আমি দাঁড়াই দিছি ওখানে, তখন দেখি যে আরো ওনার সাথে আরেক ফ্যামিলিও বলতেছে কই আচ্ছা ওকে ডাকো কই তুমি কক্সবাজার যাবা, তো আমি জি কক্সবাজার যাবো। তো ওনার আমাকে বলতেছে কই কক্সবাজার তুমি যদি যাও তোমাকে আমরা বলি তুমি এখান থেকে টার্মিনাল চলে যাও, বহদ্দারহাট টার্মিনাল, সেখানে গেলে তুমি অ্যাভেলেবেল গাড়ি পাবা, অল্প টাকার মধ্যে তুমি চলে যেতে পারবা। তো আমি ওনা থেকে বললাম যে আমার কাছে 60 টাকা আছে, ওই 20 টাকাটাই আমার কাছে আসার কোনো টাকা ছিল না। এমনিতে 70 টাকা দিয়ে ওই সময়টাতে কিন্তু কক্সবাজার আসা যেত, মানে 70 টাকা ভাড়া আমি জানি ওই সময়। ওনারা বলছে তাহলে কি করা যায়, তো দু তিনজন চিন্তা করতেছে কই ওখানে ড্রাইভারের সিটে করে বসা দাও ওকে এরকম। তো ওরা রাজি হয়ে গেল যে আমাকে নিয়ে যাবে, আমি বসছি ওখানে ড্রাইভারের সিটে। বসার পরে তখন ওই গাড়িতে মাইক গুলো বাজানো হচ্ছে, অ্যালাউন্স করতেছে, মাইক্রোফোন ছিল তখন ওই অবস্থায়। তারপরে আমি আমি বললাম যে মাইক্রোফোন দিয়ে আমি একটা গান করি ওনাদেরকে বলতেছি আর কি। তো ওনারা বলছে খুব ভালো কথা তুমি গান পারলে গান করো,
ভেরি ইন্টারেস্টিং স্টোরি ওকে
এরকম বলছে। তো আমি বলছি স্যার আমি তাহলে গান শুরু করি, তখন আমি মাইক্রোফোন দিয়ে গান করা শুরু করি। তো গান শুরু করে দিলাম, তো ওনারা অনেক খুশি হয়ে গেছে। এর মধ্যে একটা ফ্যামিলি গেস্ট ওনারা বলতেছে ওই ওনার স্বামী এসে আমাকে বলতেছে কো মিন্টু তুমি কক্সবাজার চলো যাও, কক্সবাজার যদি যাও আমাদের সাথেই তুমি ফিরে চলে আসবা, আমাদের আমাদের কাছে থাকবা। আমার গান শুনে ওনার অত ভালো লাগছে যে উনি মানে আমাকে মানে আর ফেলতে চাইনি।
ফাইন, আপনি যেহেতু গানের কথা বারবার বলছেন আমার মনে হয় আমাদের লিসনাররাও খুব অপেক্ষা করছে আপনার কণ্ঠে একটা গান শোনার জন্য। আপনি একটা গান একটু আমাদের জন্য করেন, আমরা একটু শুনি, অল্প করে হলেও একটু শুনি, তারপর আমরা আবার এখান থেকে সামনের দিকে স্টোরিতে যাব।
জি,
তোমার বান্ধবীরে সঙ্গে লইয়া, তোমার বান্ধবীরে সঙ্গে লইয়া সমুদ্রে বেড়াইও সোনা বন্ধুরে, সময় পাইলে কক্সবাজার আইও, তুমি ছুটি পাইলে কক্সবাজার আইও সোনা বন্ধুরে, সময় পাইলে কক্সবাজার আইও। আঁকা বাঁকা মেঠ পথে হিমছড়ির পাহাড়, অঝর ধারায় ঝরে ঝর্ণা কি সুন্দর বাহার, রামবৌদ্ধ মন্দির সাফারি পার্ক মহেশখালীর পান, পান খায়া ধরবা গুরু আয়ু বাচ্চুর গান, শেথা প্রেমানন্দে থাকে হরি, শেথা প্রেমানন্দে থাকে হরি, ওই আদিনাথ মন্দির যাইও সোনা বন্ধুরে, সময় পাইলে কক্সবাজার আইও, তুমি ছুটি পাইলে কক্সবাজার আইও সোনা বন্ধুরে, সময় পাইলে কক্সবাজার আইও। কত সুন্দরী না নিবিদ সুন্দর সেন মার্টিন, এক নজরে মন ভরবে না লাগবে দুই একদিন, পাগলা হাওয়ার বাতাস পাইবা কোনো চিন্তা নাই, ভোর দুপুরে হালকা গরম লাগতে পারে গায়, তুমি নারিকেল জিঞ্জিরাহি যাইয়া, তুমি নারিকেল জিঞ্জিরাই যাইয়া, কষি ডাবের পানি খাইও সোনা বন্ধুরে, সময় পাইলে কক্সবাজার আইও, তুমি ছুটি পাইলে কক্সবাজার আইও সোনা বন্ধুরে, সময় পাইলে কক্সবাজার আইও। সাগর পারে থাকি আমি মিন্টু আমার নাম, পর্যটকের ছবি তোলা শুধুই আমার কাম, ঝড় বৃষ্টিতে ভিজে বেড়ায় রোদে ঝরায় ঘাম, আগের মতো হয় না ইনকাম কেউ দিল না দাম, তাই মনের দুঃখে গান ধরিলাম, তাই মনের দুঃখে গান ধরিলাম, আমার দেশবাসীরে কইও সোনা বন্ধুরে, সময় পাইলে কক্সবাজার আইও, তোমার প্রিয়তমা সঙ্গে লইয়া, তোমার বান্ধবীরে সঙ্গে লইয়া সমুদ্রে বেড়াইও সোনা বন্ধুরে, সময় পাইলে কক্সবাজার আইও, তুমি ছুটি পাইলে ও বন্ধু ছুটি পাইলে কক্সবাজার আইও সোনা বন্ধুরে, সময় পাইলে কক্সবাজার আইও।
বাহ বাহ বাহ, অতি চমৎকার, খুবই চমৎকার, আমরা নিশ্চয়ই আরো শুনবো আপনার কাছ থেকে, দুর্দান্ত, খুবই ভালো। আমরা এখানে আর একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা, অদ্ভুত। আমরা সবসময় বলি যে জীবন নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয়, লাইফ ইজ মোর দ্যান ড্রামা, এবং সেটার প্রমাণ আর নতুন করে দেবার দরকার নেই, প্রতিটা পর্বেই সেটা প্রমাণ হয়ে যায় এবং আজকের গল্পেও নিশ্চয়ই সেটা প্রমাণ হবে। আজকের এই গানটি শোনার পরে হয়তো অনেকেই এই ভদ্রলোককে চিনে ফেলেছেন, কিন্তু আমি বলব যে ধৈর্য ধরে শেষ পর্যন্ত অপেক্ষা করার জন্য। ছোট্ট একটা বিরতি নিচ্ছি। যারা জীবন গল্প অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান নিজের জীবনের গল্প নিয়ে, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09611904, এবং আমি আবারও বলছি 09611904। আমাদের এই চ্যানেলটি, আমাদের এই অনুষ্ঠানটি একযোগে প্রচার হচ্ছে ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেলে, এবং এই অনুষ্ঠানটি দেখা যাচ্ছে, জি ভিউ করা যাচ্ছে, ভিডিও আকারে দেওয়া হয়েছে আমার যে পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে সেখানে। সো আপনারা যদি আমাদের আজকের এই পিন্টুকে দেখতে চান, সে কিভাবে কথা বলছে বা স্টুডিওতে আমরা কিভাবে অনুষ্ঠান করছি, চলে আসবেন আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে www.youtube.com/RJKEBRIAFM। এটা হচ্ছে আমার ইউআরএল। ওখানে যাওয়ার পরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল বাটনটি আছে সেটা অন করে দেবেন। বিরতির আগে আপনাদেরকে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের সাথে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। বুঝতেই পাচ্ছেন আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সাথে রয়েছি। ছোট্ট একটা বিরতি শুনছেন আরজে কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. শুনছেন আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি, এবং আজকে এখানে এসছেন পিন্টু ব্যানার্জি। তিনি এসছেন কক্সবাজার থেকে তার জীবন গল্প বলার জন্য। আমি কথা না বাড়িয়ে পিন্টু ব্যানার্জির কাছে আবারও ফিরতে চাই। জি, তো একটা ফ্যামিলি বললো যে কোথাও যাওয়ার দরকার নেই, আপনি এখানেই থাকেন, মানে আপনার ওনাদের সঙ্গে ফিরে
ওনাদের সাথে ব্যাক করার জন্য। তারপরে আমি বললাম যে ঠিক আছে স্যার, দেখি কি করা যায়। কক্সবাজার তো আসলে মানে দেখিনি, কিন্তু কক্সবাজার দেখলে যে কি হবে আমার অবস্থা আমি তো জানি না। তো তারপরে আমি কি করলাম, ওনাদের সাথে চলে আসি ওইখানে। ওই কক্সবাজার আসার পরে তারপরে লাবণী পয়েন্টে অনেকগুলো গাড়ি, তারপরে আমাদের গাড়িটাও ওই লাবণী পয়েন্টে আসছে। আসার পরে তখন তো মনে করেন মানে গাড়ি থেকে নামার আর দেরি নেই, মানুষ মানে ছুটাছুটি করতেছে ওই সমুদ্রের কাছে যাওয়ার জন্য। আমারও একই অবস্থা, আমিও গাড়ি থেকে নেমে আর দেরি করি নেই। ওনারা বলছে মিন্টু দাঁড়াও, আমি বলছি যে হ্যাঁ আসতেছি বলে একেবারে এসে মানুষের অনেক মানুষের ভিড়ে আমি হারিয়ে যাই বলতে পারেন, একেবারে হারিয়ে গেলাম। আর সমুদ্র দেখে তো আমি অবাক যে
এটাই প্রথম দেখা সমুদ্র,
ফার্স্ট আমার মানে আমার জীবনে প্রথম দেখলাম সমুদ্র।
আচ্ছা,
এত ভালো লাগতেছে বলার মতো না। তারপরে এরকম করতে 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 দেখছি অনেকগুলো ফটোগ্রাফার আছে লাল লাল ড্রেস পরে, ওনারা কি করছে ওই যে মানুষের ছবি তুলে। তো আমারও খুব ইচ্ছে যে মানে সাগর থেকে একটা ঢেউ আসা অবস্থায় আমি যেন দুইটা ছবি তুলতে পারি,
নিজের ছবি,
নিজের ছবি। তো ওনাদেরকে বললাম যে ভাই আমি ছবি তুলবো। তো ওনাকে বললাম যে কত করে, তো বলছে কয়ে এক কপি ২৫ টাকা করে, ফোর আর স্ট্যান্ডার্ড সাইজ আমাকে বলছিল। তো আমি ঠিক আছে ২৫ টাকা করে হলে আমি আপনাকে দিব। তো আমার কাছে ৬০ টাকা, ওই ৬০ টাকা কিন্তু রয়েই গেছে। তো ৫০ টাকা আমি ওনাকে দিয়ে আমি দুটো ছবি নিবো এই চিন্তায়। উনি আমাকে একটা স্লিপ দিলেন, ৫০ টাকা নিয়ে নিলেন। তো আমাকে স্লিপ দিয়ে বললেন যে আপনি একটু সামনে হেঁটে যাবেন, ওখানে স্টুডিও জয়া স্লিপে লেখা আছে, ওখানে গিয়ে আপনি ছবিটা নিয়ে নিন। তো আমি ঠিক ১০ মিনিট পরে গিয়ে স্টুডিও জয়াতে গেলাম। তারপর মালিককে বললাম যে আমার ছবিটা দেন। তো মালিক বলতেছে কই যে ক্যামেরাম্যানের কাছে ছবি তুলছো, ও এখনো আসেনি, ও বিচে ছবি এখনো তুলতেছে।
আচ্ছা,
তুমি ঘন্টাখানি পরে আসো। তো আমি আবার বিচে আসছি, বিচে হাঁটতেছি, ঝাউবাগান, বিচ, সাগর, মানে অসাধারণ লাগছে। তারপরে দেখা যাচ্ছে কোথাও কোথাও শুটিং চলছে, মানে ওই মিউজিক ভিডিও গান শুটিং হচ্ছে, মানে এইগুলো মানে দেখছি, মানে কোনটা কোনটা না দেখে কোনটা দেখবো, মানে এই অবস্থা আমার, মানে মানে এত ভালো লাগছে। এরকম করতে 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 আর হাঁটতে 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 এক পর্যায়ে আমি কলাতলি বিচে চলে আসছি, লাবণী পয়েন্ট ফেলে, তারপরে ওই সিগাল পয়েন্ট ফেলে, সুগন্ধা পয়েন্ট ফেলে কলাতলি দিয়ে ওই দিক থেকে আবার হাঁটতে হাঁটতে একটু সন্ধ্যা 7-8 বেজে যায় ওইরকমই। তারপরে হঠাৎ করে আমার ছবির কথা মনে পড়লো, হ্যাঁ আমি ছবি তো নেই কিন্তু কোথায় থাকবো কি খাবো ওইটা আবার মাইন্ডে আসতেছে না। আসলাম আবার স্টুডিওতে এসে তারপরে ওই লোকটাকে বললাম যে দাদা আমার ছবি দেন, তো উনি আবার ওই নাম্বার দেখি কত নাম্বার নাম্বার দেখে তারপরে দুটো ছবি আমাকে দিয়েছে, ছবিগুলো দেখে আমার খুব ভালো লাগছে। তারপরে আমি ওনার এখানে একটা ব্যালেন্স ছিল, ওই ব্যালেন্সে বসে ছবিগুলোকে অনেকক্ষণ ধরে দেখতেছি আমি। তখন ওই স্টুডিওর মালিক উনি আমাকে খুব ভালো করে ফলো করে তারপরে হয়তো কিছু বুঝতে পারছে, তখন উনি আমাকে বলতেছে কই বাড়ি কই এরকম বলছে, ওরা বাড়ি হরে, কারণ আমি অনেক বছর যেহেতু কক্সবাজারে এই কারণে আমি
ল্যাঙ্গুয়েজটা বলতে পারি না,
ল্যাঙ্গুয়েজটা আসি, তো এইভাবে বলছে। তো আমি বললাম যে বাড়ি হচ্ছে শ্রীমঙ্গল সিলেক্ট, কই কি বেড়াইতে আসছো, আমি যে না বেড়াইতে না আমি একটা আসছি আর কি এমনি, কই কি কাজ টাজ করার জন্য আসছো, আমি হ্যাঁ একটা কাজ কাজ দরকার আমার, একটা কাজ করার পেলে ভালো হতো, থাকারও জায়গা নেই। তখন উনি বলছে কই তুমি ক্যামেরাম্যানই করবা, মানে আমি যে হ্যাঁ ক্যামেরাম্যানই করবো, তো উনি বলছে আচ্ছা ঠিক আছে। লোকটা দীপন দাদা, দীপন বড়ুয়া রামু,
কত সালের দিকে মনে আছে
আপনার? 95-96,
অনেক আগের গল্প,
অনেক আগের কথা। তো খুব ভালো লোক, এটা অবশ্যই বলতে হবে,
আজ থেকে প্রায় 2 যুগ আগে, 24 বছর আগে।
হ্যাঁ, তো উনি আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে তুমি আমার স্টুডিওতে থাকো। উনার স্টুডিওতে আবার 8-10 জন ফটোগ্রাফার,
আচ্ছা
ব্রাহ্মণ ফটোগ্রাফার, সব মানে উনার 8-10 ক্যামেরা আছে,
যেটা হয় আমরা কক্সবাজার গেলে এখনো টের পাই।
তো স্যার এখন আমি ওখানে, তো অন্যরা আমাকে খুব হিংসা করছে, অন্য অন্য ফটোগ্রাফাররা তারা হিংসা করছে, কই ওকে আবার কেন রাখছে। এখন আমি মনে করেন ওই যে ক্যামেরার শাটার স্পিড কি, আইসো কি, ওগুলো কিছুই বুঝতাম না তখন। তখন মনে করেন আমাকে একটা ক্যামেরা দিচ্ছে উনি, ইলেকট্রো 35 ক্যামেরা, ওই ক্যামেরাটা নিয়ে আমি প্রথম আমার মানে তারপর দিন আমি নামি ওখানে। নামার পরে কিন্তু আমার কোন লাইটিং এ ছবিটা তুলতে হবে কিভাবে কোনো আইডিয়া নেই আমার, আর তখন ফিল্মের ক্যামেরা ফুজি ফিল্ম বা কোনিকা ফিল্ম দিয়ে ছবি তোলা হইতো, তো আমি ক্যামেরাটা নিয়ে গেছি। তো উনি আমাকে ওই ওই কাট ফিল্ম কতগুলো দিত, অনেক সময় যেমন পুরো ফিল্ম থেকে 10 ছবি তোলার পরে তারপর এটা কেটে আবার ওই ডাস্টবিন থেকে বাকি ফিল্মটা কিন্তু রাখা হতো। তো ওই ফিল্মগুলো আমাকে দিত যে মিন্টু অসুবিধা নেই তুমি এমনি তুলবা, কিন্তু কম্পোজটা ঠিক রেখে ছবি তুলবা, মাথার উপরে হালকা একটু জায়গা আর পায়ের নিচে একটু জায়গা, সাইডটা তুমি তিনটা করে ছবিটা তুলবা, মানে যেন ইয়ে হয় তুমি কম্পোজটা বুঝো। তো এইভাবে করতে 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 আমি মনে করেন 2-1 করলাম, করতে করতে কখনো কখনো হাত কেটে গেছে, কখনো মাথার দিকে কেটে ফেলছি, কিন্তু এট এ টাইম আমি ধরেন 7-10 পরে আমার কিন্তু খুব ভালো করে একটা আইডিয়া চলে আসছে, এবং আমার খুব মনে আছে যে দুপুরবেলা মনে করেন ওই ছবিটা অ্যাপারচারটা 11 দিয়ে তুলতাম, অসাধারণ ছবি আসত। আর আমি মানে একটু অন্যরকম ছিলাম, যে মানে কাস্টমারকে কনভিন্স করতে পারতাম, কথা বলে হোক সেটা গান শুনিয়ে হোক, একটা কাফেল গেস্ট মনে করেন বেড়াচ্ছে, তারপরে গেলাম পাশে, তো সালাম দিলাম, সালাম তালাম দেওয়ার পরে আমি স্যার ছবি তুলে দিই, তো না বললো তারপরেও বলতাম যে স্যার দেখেন আপনাদের উদ্দেশ্য করে আমাদের জীবন চলে, আপনারা 1000-1000 টাকা খরচ করবেন হোটেলে মোটেলে রেস্টুরেন্টে কত টাকা খরচ হয়ে যাবে, আপনারা 2 ছবি তুললে সমস্যা কি। তখন ওনারা এমনিতেই মানে বলছে যে ঠিক আছে ছবি তুলো। আমি এইভাবে কনভিন্স করে করে কাস্টমার ইয়ে করতাম, এক সময় দেখা যাচ্ছে যে অন্য ফটোগ্রাফার থেকে আমি অনেক ফাস্ট হয়ে গেছি।
আচ্ছা,
এখন দাদাও আমাকে খুব ভালোবাসত, তো ওখানে কোনো বেতন নাই কোনো কিছু নেই, শুধু খাবার খেতাম। তবে উনি আমাকে জিজ্ঞাসা করতো যে মিন্টু আজকে কি খাবা, মুরগি খাবা নাকি মাছ খাবা, আমি দাদা আপনি যে বাজার করুন সেটাই। আমি মনে করেন 1000 পেলেও দিয়ে দিতাম, 500 পেলেও দিতাম, 2000 পেলেও,
মানে খুব লয়াল ছিলেন ওনার কাছে।
হ্যাঁ, আমি ওইরকম এখনো ওইরকমই, এখনো সাদা সিধা বলে এখনো কষ্ট পাচ্ছি। তারপরে এরকম করতে 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 মোটামুটি এখন আমি একটা মানে আমার একটা ঠিকানা এবং একটা কাজ, এই দুটো জিনিস আমার খুব পছন্দ হয়েছে, যে আমি থাকার জায়গা পেয়ে গেছি আর কাজটা তো মানে অসাধারণ, মানে ছবি তুলে
এনজয় করছেন।
হ্যাঁ, খুব ভালো লাগছে। তো থাকতে 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 তো সন্ধ্যার পরে উনি আমাকে ওই চা খাওয়ার জন্য একটা টিপ দিত, যে মানে 20-30 টাকা আমাকে ওই টাকাটা দিলে আমি কি করতাম, একটু চিন্তা করতাম যে মানে একটু শহরটা ঘুরি, রাস্তাঘাট তো চিনতে হবে, কক্সবাজারে আসছি যেহেতু, তো রাস্তাঘাট চিনার জন্য আমি কি করতাম, একটা রিক্সা নিয়ে 10 দিয়ে আমি লালদিঘির পাড়ে চলে যেতাম, সেখানে ঘুরতাম। এখন লালদিঘির পাড়ে গিয়ে দেখি একটা বিশাল একটা অনুষ্ঠান হচ্ছে আপনার কক্সবাজার পাবলিক লাইব্রেরি ইনস্টিটিউট মাঠে, মাঠে মাঠের মধ্যে, আর এই প্রোগ্রামটা হচ্ছে, আমি আপনি দেখতে চাইলে আমি সার্টিফিকেটগুলো নিয়ে আসছি আমার প্রতিযোগিতায় যে
দরকার নাই,
তো ওই প্রতিযোগিতায় উন্মুক্ত ভাবে একটা অনুষ্ঠান হচ্ছে, কক্সবাজারের জেলা প্রশাসক শেখ মাহবুবুল্লাহ সাহেব ছিলেন বিচারক, তারপরে শ্রদ্ধেয় অ্যাডভোকেট আবহায়দ উসমানি উনিও ছিলেন কক্সবাজারের বিচারক ছিলেন ওই দিন। তো আমি গিয়ে দেখছি যে অনেক বড় অনুষ্ঠান, অনেক ইনস্ট্রুমেন্ট, অনেক ভালো ভালো মিউজিশিয়ানরা সেখানে অংশগ্রহণ করছেন এবং কক্সবাজারের মানে অনেক প্রতিযোগী সেখানে গান করবার জন্য গেছে। তো আমিও খুব কৌতূহল হচ্ছে যে আমি একটা গান করতে পারতাম যদি, তো গিয়ে আমি দু একজনকে বলছি, অনেকে বলছে কো এটা হবে না। তো আরেক সময় গিয়ে আমি ওই অ্যাডভোকেট আবয়েদ উসমানি ওনাকেই বলি কথাটা, যে স্যার আপনি যদি দয়া করে যদি আমাকে একটা গানের সুযোগ দিতেন। তো এখানে কিন্তু প্রত্যেকটা মানে গানের সংগঠন ছিল, মানে অন্তরা শিল্পী গোষ্ঠী, রামু দুর্বার শিল্পী গোষ্ঠী, তারপরে হৈমন্তিকা শিল্পী গোষ্ঠী, এরকম। তো অ্যাডভোকেট আবয়েদ উসমানি উনি হচ্ছেন যে অন্তরা শিল্পী গোষ্ঠীর সভাপতি। তো উনি বলছে যে তুমি কি ধরনের গান করো, তা আমি বললাম স্যার এই ধরনের, আমাকে একটু দুটো লাইন গান শোনাও। তো আমি তপন চৌধুরী একটা গান ওনাকে শুনিয়েছিলাম। তো শোনার পরে উনি বলছে কয়া ঠিক আছে অসুবিধা নেই, তুমি আমাদের এই সংগঠন থেকে তুমি প্রতিযোগী হিসেবে তুমি স্টেজে যাবা। আর আমি ওখানে দেখলাম যে স্টেজে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে যে মানে যারা বিচারক রয়েছেন একটা প্রতিযোগী দুই লাইন করার পরেই তারপরে বেল দিয়ে দিচ্ছে, মানে চলে যেতে বলছে। তারপরে এখন দেখছি যে মানে লাস্টে উখিয়ার হারুন আল রশিদ নামের এক ছেলে হৈমন্তিকার মানে সে প্রতিযোগী, সে মানে বেস্ট মানে হয়ে গেছে, মানে তারাই পুরস্কারটা নিয়ে যাবে, মানে এরকম অবস্থা। তারপর ওনার পরে তারপরে নেক্সট প্রতিযোগী হচ্ছে যে আমি অন্তঃশিল্পী গোষ্ঠী থেকে আমরা এবার মিন্টু ব্যানার্জিকে আমন্ত্রণ জানাচ্ছি, এরকম বলছে। তা আমি গেছি ওখানে, যাওয়ার পরে তারপরে ডিসি সাহেব আমার দিকে তাকাচ্ছে, আর যেহেতু আমি চা বাগানের মানুষ আমরা একটু সুন্দর কমই হয়, আমাদের ভাগ্যটাই খারাপ। তো তারপরে অনেকেই অনেক কিছু মাইন্ড করছে। তো স্টেজে ওঠার পরে তারপরে ওখানে দিদি মানসী বড়ুয়া নামের এক ভদ্র মহিলা ছিলেন, উনি অনেক ভালো হারমোনিয়াম বাজাতেন রামুর, উনি ছিলেন। তো উনি আমাকে বললেন যে তুমি কোন গানটা করবা, তুমি আমাকে স্কেলটা একটু বলো।
আচ্ছা,
তখন ওনাকে বললাম যে দিদি আমি শ্রদ্ধা তপন চৌধুরীর গাওয়া একটি গান, তুমি কেমনি তুমি সহিলা গানটি করবো। এই গানটা করলাম। তো একজন বেল দিতে চাইছে, ডিসি সাহেব কিন্তু হাতটা ধরে ফেলছে বেল না দেওয়ার জন্য, পুরো গানটা শুনছেন। শোনার পরে তারপরে আমি আরেকটা গান করলাম, সবকিছু ছাড়তে পারি তপন চৌধুরী, এটাও পুরো গানটাই শুনছে। তারপরে লাস্টে সর্বনাশা পদ্মনদী গানটা মানে করলাম, এটাও শুনছে। শোনার পরে ওইখানে আমি প্রথম হয়ে যাই। আমি ওই সময়ের সার্টিফিকেটগুলো আমার কাছে এখনো আছে।
আচ্ছা, আপনি নিয়ে এসেছেন আমাদের, আমরা প্রয়োজন সময় পেলে দেখবো। ঠিক আছে, ভিডিও তো আমাদের দর্শকরা দেখতেই পাচ্ছেন, ইউটিউবে যারা আছেন তারা দেখতে পাচ্ছেন। বাট আমি আরেকটা গান শুনতে চাই আপনার কাছ থেকে এই মুহূর্তে। আপনি যত গানের প্রসঙ্গ নিয়েই আসলেন, অসাধারণ গলা আপনার, কোনটা করবেন এই মুহূর্তে?
থ্যাংক ইউ স্যার। তা আমি এখন যে গানটি করবো আমি শ্রীকান্ত আচার্যের গানটি।
জি করুন প্লিজ।
যে আঁখিতে এত হাসিল কেন, কুলে কুলে তার কেন আঁখিধার, যে মনের আছে এত মধুরী, সে কেন চলেছে বয়ে ব্যথা ভার, যে আঁখিতে এত হাসিল কেন, দীপের শিখায় এত আলো যে, তবু কেন কাজল এসে কালো যে, দীপের শিখায় এত আলো যে, তবু কেন কাজল এসে কালো যে, একেলা আর ভালো লাগার কি আছে, কেঁদে কেঁদে হতে চাই দুজনার, যে আঁখিতে এত হাসিল কেন, সাগর কখনো চেয়ে দেখে না, বুকে তার কি রতন রয়েছে, কাঙালির মতো তীরে তীরে সে ফিরে ফিরে অবহেলা সয়েছে, প্রেম যদি ভরে এত সুধাগো, তবু কেন হৃদয়ের ক্ষুধাগো, প্রেম যদি ভরে এত সুধাগো, তবু কেন হৃদয়ের ক্ষুধাগো, যে মেঘে রয়েছে এত মমতা, কেন তার বিদ্যুতে হাহাকার, যে আঁখিতে এত হাসিল কেন।
বাহ, চমৎকার, খুবই চমৎকার। প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আপনারা শুনছেন আজকে মিন্টু ব্যানার্জিকে, আমাদের এখানে যিনি এসছেন সেই সুদূর কক্সবাজার থেকে। তার জীবনের শৈশব এবং তার কর্মসংস্থান, তার কিশোর জীবনে এসে আমরা পৌঁছেছি এই মুহূর্তে জীবন গল্পে, এবং এই ভদ্রলোককে আপনাদের দেখা উচিত। এবং সে কারণেই মূলত আমি আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানটির একটা ভিডিও ফরম্যাট ছোট্ট কিছু ক্লিপস নিয়ে করেছি, গান সহ। আপনারা যদি দেখতে চান একে, হয়তো দেখে অনেকে চিনেও ফেলবেন, কারণ কক্সবাজার সি বিচে যারা গিয়েছেন তারা হয়তো এই ফেসটিকে দেখেছেন। তো চলে আসুন, আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে www.youtube.com/rjkibriyafm। আমি আবারও বলছি www.youtube.com/rjkibriyafm। চ্যানেলটি আছে কিবরিয়া আরজে নামে। অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ডান পাশের যে বেল বাটনটি আছে সেটা অন করে দেবেন। বিরতির আগে আপনাদেরকে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। বুঝতেই পারছেন, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সাথে রয়েছি। ছোট্ট একটা বিরতি, ঠিক রাত ১২টায় ফিরছি। শুনছেন আরজে কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4. শুনছেন আরজে কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, ঢাকা এফএম 90.4 এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং সারা দেশব্যাপী আমাদের এই অনুষ্ঠানটি একযোগে প্রচার করা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে। চলে আসতে পারেন সেখানেও, আমাদের ঢাকা এফএম এর যে ইউটিউব চ্যানেলটি আছে, ঢাকা এফএম নামে খোঁজ করলে আপনি পেয়ে যাবেন। ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আপনি আমাদের এই অনুষ্ঠানটি রেডিওর মতোই শুনতে পাবেন। ওকে পিটু ভাই, আমি যেখানটায় ছিলাম, আপনি কম্পিটিশনে ফার্স্ট হয়ে গেলেন।
ফার্স্ট হওয়ার পরে তারপরে ওই অন্তঃশিল্পী গোষ্ঠীর যিনি অ্যাডভোকেট আবহাওয়া উসমানি, উনি অনেক খুশি হয়েছেন, সভাপতি ছিলেন ওই সংগঠনের। তো উনি বললেন যে মিন্টু, তুমি আমাদের সংগঠনে এবার যেখানেই অনুষ্ঠান হোক তুমি আসতে হবে, তোমাকে আমরা অনুষ্ঠানের সুযোগ দিব, তুমি গান টান করো।
আপনি গান কি কোথাও কারোর কাছ থেকে শিখেছিলেন নাকি?
আমি কোথাও শিখিনি স্যার, শিখার কোনো সুযোগ ছিল না আমার। কারণ
আপনি তাহলে শিখলেন কিভাবে এই গানগুলো?
আমি প্রচুর গান শুনতাম
ছোটবেলায়। কোথায় শুনতেন?
টিভিতে দেখতাম।
আচ্ছা,
যেমন তখন তো বিটিভি ছিল শুধু ওই সময়টাতে, বিটিভিতে মনে করেন খুরশিদ আলম সাহেবের অনেক গান,
এইগুলো দেখে দেখে
আমি মানে খুব, হ্যাঁ, আমি যেমন ধরেন মান্নাদের কোনো গান, আমি যে গানটা শুনতাম ওইটাকে একটু ওইভাবেই গাওয়ার চেষ্টা করতাম।
আচ্ছা আচ্ছা,
প্রতিটা গানেই আমার ওইভাবেই চিন্তা আসতো বারবার যে আমি এইভাবেই গাইব। জগজিৎ সিং এর গান গজল, মানে এই গানটা এইভাবেই গাইতে হচ্ছে।
আচ্ছা,
যেমন ধরেন তুম ইতনা জো মুস্কুরা রহে হো, ক্যা গম হে জিসকো ছুপা রহে হো, এইভাবে আমি মনে করেন একটা গান,
মানে যেটা শুনতেন আপনি সেটা নিয়ে নিতে পারতেন,
ওইভাবেই নিতাম।
আচ্ছা,
তারপরে বাংলাদেশের,
হ্যাঁ বলেন,
বাংলাদেশের আরেকজন ছিলেন নিয়াজ মাহমুদ চৌধুরী
সাহেব,
ওনার গানগুলো যেমন ধরেন টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসলে গালে ঢোল পড়ে এখনো, কি জাদু জানো তুমি বিধাতা জানে, কবিতায় পড়া সেই বনলতা সেন, হাই জীবন আনন্দ হয়ে সংসারে আজো আমি।
বিউটিফুল, আমি অবশ্যই বলবো যে উনি কারোর কাছ থেকে শেখেনি, তারপরেও এত চমৎকারভাবে ওনার কণ্ঠে উনি গানগুলো তুলেছেন। না, নাসিকও যে পারা যায় না তা কিন্তু না, অবশ্যই পারা যায়। কিন্তু ওনার যে অবস্থা সেখান থেকে ধরনের চেষ্টাটা, এটা নিঃসন্দেহে অনেক বেশি প্রশংসাযোগ্য। তো যেখানে ছিলাম আমরা, আপনাকে অন্তরা গোষ্ঠী বা কিছু একটা বলছিলেন,
সেখানে স্যার আমি তারপরে ওনাদের ওই সংগঠনে আমি কাজ করা শুরু করলাম, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া শুরু করলাম। তারপরে যখন আমি আবার যে বিচে ছবি তুলতাম, ওই সময় দেখা যাচ্ছে যে একটা কক্সবাজার সরকারি সার্কিট হাউসে একটা প্রোগ্রাম হচ্ছে, ঢাকা থেকে একজন মন্ত্রী যাচ্ছেন, নৌমন্ত্রী, মানে ওনার নাম কি আমি জানি না, ওই প্রোগ্রামগুলো করেছি আমার মনে আছে। তো দেখা যাচ্ছে যে আমি বিচে কাজ করছি, এমন অবস্থায় দেখছি যে মানে অ্যাডভোকেট হাফিজ উসমানি সাহেব অনেক বড় একটা গাড়ি নিয়ে আসছে, সরকারি গাড়ি নিয়ে এসে জয়া স্টুডিওর সামনে দাঁড়ানো। তো আমার মালিককে বলতেছে যে মিন্টু কোথায়, তার একটা অনুষ্ঠান আছে, তাকে নিয়ে যেতে হবে, আমার একটা প্রোগ্রামে যেতে হবে। তখন দীপনদা দৌড়ে দৌড়ে বিচে আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, যে মিন্টু আসো। তো উনি আমাকে এই সুযোগগুলো দিতেন, আমার মালিক, যে ঠিক আছে মিন্টু, কোথাও যদি গান হয়, কোনো অনুষ্ঠান হয়, সেখানে তুমি যাবা, আমার যত কাজ থাক, তোমার কোনো কাজ করতে হবে না, তুমি চলে যাবা। তখন আমাকে উনি ওই গাড়িতে করে নিয়ে যায়, তারপরে সন্ধ্যা ছটার দিকে প্রোগ্রাম শুরু হয় আপনার কক্সবাজার ডিসি হিলে, মানে সার্কিট হাউসে একটা মন্ত্রীর প্রোগ্রাম, সেখানেও গান করি। এরকম মানে মোটামুটি অনেক ভালো আমি গানের জন্য মানে আর কোথাও থেমে থাকিনি, বিভিন্ন অনুষ্ঠানে গান করেছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিয়েতে যাচ্ছি, অনুষ্ঠানে যাচ্ছি, মেহেদি অনুষ্ঠানে গান করছি, মানে এইভাবে জীবনটা মোটামুটি মানে সবার সাথে পরিচিত। এবং এইভাবে এই গান দিয়েই মনে করেন কক্সবাজারের সব মানুষ, আমি সব মানুষের কথাই বলবো, সবাই আমাকে চেনে।
আচ্ছা,
এবং এইভাবেই তারপরে পাশাপাশি ধরে আমার ইয়ে। তো হঠাৎ করে একদিন খ্রিস্টানদের একটা বড়দিন হয়, আর বড়দিনের একটা কন্ট্রাক্ট উনি নিয়েছেন আমার বস, যিনি মানে অন্তঃশিল্পী গোষ্ঠীর সভাপতি, মালুমঘাট খ্রিস্টান হাসপাতালের পাশে, মানে ওইখানে একটা বড়দিনের অনুষ্ঠান উনি নিয়ে নিয়েছেন। তো আমাকে বলছে যে মিন্টু তোমাকে আজকে যাইতে হবে, বড়দিনের একটা প্রোগ্রাম আছে, ওইখানে তোমাকে গান গাইতে হবে। তো সেখানে গেলাম গান গাইতে। তো সেখানে স্যার আমি গান করছি, তো সেখানে আমি দুটো গান করি, তুমি কেমনি এত নিশুল হইলা, তপন চৌধুরীর আমি সবকিছু ছাড়তে পারি, এই দুটো গান করার অবস্থায় একটা গান ফুল শুনছে, তারপরে হঠাৎ করে ওইখান থেকে একটা মেয়ে কেন জানি উঠে চলে গেছে।
আচ্ছা,
গানের মানে ওইখানে উঠে চলে যাওয়ার কারণটা হচ্ছে যে এরকম আমি গানটাতে বলছিলাম এরকম,
এই জনমে তোমার আমার হইব না রে মিলন, আমার বুকের ভেতর আগুন জ্বলে তুষেরই মতন, আমি আরেক জনম চাইব শুধু তোমার লাগিয়া, ভালোবাসার সব শিখাইয়া না চাইলা ফিরিয়া, তুমি কেমনে এত নিঠুর হইলা।
এই গানটা করার সাথে সাথে দেখি একটা মেয়ে ওই দিকে উঠে চলে যায়।
ওকে,
আমি এটা কিন্তু খুব ফলো করছি।
আচ্ছা আচ্ছা,
তো আমার গান শেষ, তারপরে অন্য অন্য শিল্পীরাও গান করলো, গান করার পরে মোটামুটি অনুষ্ঠানটা শেষ। অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে এখন আমরা ধরেন গাড়িতে উঠব, গাড়িতে ফিরে চলে আসার সময় এখন দেখি যে ওই খ্রিস্টান পাড়ার অনেকগুলো ছেলে মেয়ে গিয়ে মানে আমাকে এইভাবে মনে করেন ইয়ে করে রাখছে, মিন্টু ভাই আপনি আজকে কক্সবাজার যেতে পারবেন না, আজকে আপনাকে খ্রিস্টান পাড়ায় থাকতে হবে।
আচ্ছা,
আপনাকে আমরা সকালে খ্রিস্টান পাড়া দেখাবো ঘুরিয়ে, তারপর কালকে আপনি কক্সবাজার চলে যাবেন।
আচ্ছা,
আবেদুল উসমানি যিনি সভাপতি উনি বলছেন যে মিন্টু তোমাকে এত ভালোবেসে যখন ওরা বলছে থাকার জন্য, তুমি থাকো, তুমি কালকে সকালে চলে এসো।
আচ্ছা,
স্যার ঠিক আছে, অসুবিধা, আমি তাহলে থাকি। আমি যার বাসায় থাকতে যাচ্ছি, কাজল এবং উজ্জ্বল মল্লিক ওদের বাসায়, মানে ওরাই রিকোয়েস্ট করে আমাকে রাখতে চাইছে, তো ওনাদের বাসায় চলে আসছি। বাসায় এসে তারপরে ওনাদের সাথে খাওয়া দাওয়া করলাম, হঠাৎ করে দেখি যে একটা মেয়ে মানে এপাশ ওপাশ হচ্ছে, আবার আমাকে একটু মানে বেশি বেশি মানে দেখছি।
আচ্ছা,
তখন আমার হঠাৎ করে মনে হইল যে ওই স্টেজে গান শোনা অবস্থায় একটা মেয়ে উঠে চলে আসছে, ওর মতোই লাগছে আমার কাছে।
আচ্ছা আচ্ছা,
মানে কেমন কেন জানি মনে হচ্ছে যে মানে ওই হবে, এরকম হবে। তো আবার ওই কাজলের বোন ছিল সবিতা দিদি, তো ওরই মানে ওর মানে বান্ধবী না, ওর ওর বয়স একটু ছোট হবে, একসাথে স্কুলে লেখাপড়া করে। তো তো ওই অনুষ্ঠানটা দেখার জন্য সে অন্য গ্রাম থেকে ওদের বাসায় আসছে অনুষ্ঠানটা দেখার জন্য।
আচ্ছা,
তো এখন আমিও ওই বাসায়, আবার ওই মেয়েটাও ওই বাসাতেই এখন এই অবস্থাতে। তারপরে সবিতা দিদির সাথে আমি খুব ভালো মানে মিলছিলাম, কথাবার্তা বলতাম। তো তারপরে যে সকালবেলা তারপরে দিদিকে বললাম যে দিদি এই মেয়েটা কে, তো সে বলল যে না আমার এক ছোট বোন হয়, সে আসছে যে হায়দারনাশি থেকে।
আচ্ছা,
মানে হায়দারনাশি একটা ওই বান্দরবন জেলা আর কি, সেখান থেকে সে বেড়াতে আসছে ওই বড়দিনের অনুষ্ঠান দেখার জন্য। তো আমি ও আচ্ছা ঠিক আছে, তাহলে দিদি একটা কাজ করেন না, আমার একটা নমস্কার দেন না ওকে। তো আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি নমস্কার। ওই দিদি বলছে যে অরিতাপসী দর, তোরে নমস্কার দিয়ে ওই মেয়েটা বলছে যে কই আর তুই নলাগে মানে আমার থেকে এগুলো লাগবে না এই কথা বলছে। আমি কেন এরকম কথাটা বললো, আচ্ছা ঠিক আছে বাদ, তো এরকম দিদির সাথে ইয়ে করলাম কথাবার্তা বললাম। তো ওরা আমি সকালে বের হতে চাচ্ছি মানে কক্সবাজার চলে আসবো, তো আমাকে আসতে দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে থাকেন, সন্ধ্যার দিকে চলে যাই, দুপুরে খাওয়া দাওয়া করেন, বিকেলে একেবারে ঠান্ডা পড়লে তারপর আস্তে আস্তে যাবেন।
আচ্ছা
এ কথা বলছে, তো আমি ছিলাম। তো কতক্ষণ পর তিনটা চারটার দিকে তারপরে ওই যে উঠোনের মধ্যে বড় বড় গাছ আছে ওখানে সবাই বসে আড্ডা মারছে, তো আমিও গিয়ে এক জায়গায় বসছি, তো ওরাও ওইখানে বসছে। কতক্ষণ পরে আমি সবিতা দিদির সাথে আলাপ করলাম যে দিদি মানে ওর সাথে আমি একটু কথা বলতে চাই।
আচ্ছা
বলছে আচ্ছা ঠিক আছে দেখা যাক। তো ওর সাথে কথা বলতে চাই কথা বলছি আমি, কিন্তু তাকে বলার পরে সে বলছে কই না আমি কথা বলতে চাই না।
মেয়েটা বলেছে কথা বলতে চাই না,
মেয়েটা বলছে মানে আমার সাথে কথা বলতে সে চাই না। তো কথা বলতে চাই না যখন আমি বলছি আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, আর কথা আমারও এত ইচ্ছে ছিল না যে থাক অসুবিধার কথা না বললে আর কথা বলবো কেন। এরপরে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার সময় আমি কি করলাম দিদিকে এবং ওনার বাবা মাকে আমি কাকা কাকি ডাকছি। আমি বললাম যে কাকা তাহলে আমি আসি, তো ওরা বলছে যে মিন্টু তুমি সবসময় আমাদের বাসায় আসবা, মনে করো আমার এখানে উজ্জ্বল কাজল সবাই দুটো তিন ছেলে আমার উজ্জ্বল কাজল শ্যামল তুমিও তাদের মতো তুমিও আমার আর ছেলে, তোমার যেহেতু শ্রীমঙ্গলে বাড়ি বলছো তুমি কক্সবাজার একা হয়ে গেছো, তো তুমি যখন ইচ্ছে তুমি এখানে বেড়াতে আসবা।
আচ্ছা
তারপর আমি সেখানে গিয়ে আবার আমার বিচে কাজ শুরু করে দিই ফটোগ্রাফি,
মানে ওখানে একটা পরিচয় হয়ে গেল আপনার সামহাউ একটা মেয়ের সঙ্গে বা একটা ফ্যামিলির সঙ্গে।
হ্যাঁ
কি ছিল ওই ফ্যামিলির কে হতো
মানে ওই যে সবিতার মানে বান্ধবীর মতো আর কি।
সবিতাটা যেন কে ছিল?
সবিতা হচ্ছে ওই রাখাল কাকার মেয়ে।
আচ্ছা রাখাল কাকাটা?
রাখাল কাকা হচ্ছে যে আপনার ওই যে উজ্জ্বল আর কাজল যারা আমাকে মানে জোর করে ওই দিন রেখে দিয়েছে ওদের বাসায় থাকার জন্য, ওনার বাবা।
মানে সামহাও একটা পরিচয় হয়ে গেছে গান গাইতে গিয়ে এরকম একটা পরিবারের সঙ্গে। ওকে ঠিক আছে বলেন। তারপর
কিছুদিন পরে ধরেন আমি আবার মাসখানিক পরে খুব মনটা টানছে যে মানে ওই এলাকাতে একবার যাই,
আচ্ছা
একটু ঘুরে আসি গিয়ে, কারণ তখন তো মনে করেন আসলে আমি আস্তে আস্তে তো অনেক বড়ই বড় হচ্ছি আর ভালোও লাগছে আমার সবকিছু। তারপরে আমি চলে গেলাম ওইখানে, যাওয়ার পরে কাকাকে মানে কাকা কাকিকে ওই পায়ে ধরে ভক্তি তক্তি করলাম, তো ওনারা খুব খুশি করে আচ্ছা ঠিক আছে আসছে যখন দুই একদিন থাকো বেড়াও, না কাকা ওইরকম থাকবো না আজকে থাকবো কালকে চলে যাবো আমি এরকম। তো ওনার ছেলে ছিল উজ্জ্বল, আমার বয়সে ছোট সে, তো ওকে বললাম যে উজ্জ্বল তো ওই যে তোমাদের বাসায় যে মেয়েটা আসছিল ওদের বাসাটা কোথায়? তো ও বলতেছে ওই অমুক জায়গায় হায়দ্রাবাদে ওদের বাসা। তো আমি তুমি কখনো যাও না ওখানে? তো ও বলছে যে আমি যাই মাঝে মধ্যে যাই, আর ওইখানে আমাদের একটা বাগান আছে যেহেতু বাগানটা দেখতে হয় মানে রাবার বাগান ছিল ওদের। তো আমি বললাম যে তাহলে চলো আমরা একটু তোমাদের রাবার বাগানটা ঘুরে আসি, ওই ফাঁকে তারপরে ওই মেয়েটাকেও আমি একটু দেখে আসবো।
ওকে
সেখানে গেলাম, ওই গ্রামে গেলাম, গ্রামে যাওয়ার পরে তারপরে ও সুজা মানে ওই উজ্জ্বল কি করলো আমাকে নিয়ে ওদের বাসায় একেবারে উঠে, যে মেয়েটার কথা বলছি তার নাম ছিল যে তাপসী মজুমদার।
ওকে
তো উজ্জ্বলকে তো চিনে ওরা, আমাকে তো মানে ওর মা বাবা চিনে না, তাপসীর মা বাবা আমাকে চিনে না, কিন্তু উজ্জ্বলকে চিনে। উজ্জ্বল তুমি কেমন আছো বাবা বসো। তো ওকে কই না এমনি আমাদের ভাই হয় কক্সবাজার থাকে, ওনার বাড়ি শ্রীমঙ্গলে কিন্তু উনি কক্সবাজারে থাকে আর কি, ওনার মা বাবা নেই মানে এরকম। এ কথা বলার পরে তো আমার বসছি, তারপরে ওই তাপসী মজুমদারের মা তো উনিও বলছে যে বাবা অসুবিধা নেই তুমি বসো চা টা খাও। আর তুমি আসলেই কি তোমার মা বাবা নেই? আমি বলি না আমার মা বাবা নেই, আমি শ্রীমঙ্গল থেকে আসছি, এইভাবেই মনে করেন আমার জীবন এখানেই এখন কাটানো শুরু করছি, তো এইভাবে বলছি। তো উনি বলছে যে আচ্ছা ঠিক আছে বাবা তুমি আমাদের বাসায় আইসো মন চাইলে ঘুরে যাবা।
আচ্ছা
এই কথা বলছে। তো কিছুক্ষণ পরে দেখছি যে মানে ওই মাসিমা তাপসীকে বলছে যে যে তাপসী তুই ধর একটু চা টা ওদেরকে দিয়ে আয়।
আচ্ছা
তো সে সেখান থেকে বলছে কই না আমি দিতে পারবো না তুমি দিয়ে আসো, সে আমার সামনে আসতে চাচ্ছে না।
আচ্ছা
ওর মা আবার চাটা দিল, চাটা খেলাম, চাটা খাওয়ার পরে তারপরে ওখান থেকে আমি আবার আমরা বেক করি ওই রাবার বাগানটা একটু দেখলাম উজ্জ্বলদের বাগান দেখে, তারপরে আমরা ফেরত চলে আসি। ফেরত চলে আসার পরে আবার ওই রাতটা ছিলাম, তারপর দিন সকালে আমি আবার কক্সবাজার বেক করি, কক্সবাজারে গিয়ে আবার সিভিতে ছবি তোলা শুরু। আমি মাঝে মধ্যেই চলে যেতাম মানে মন খারাপ লাগতো, মন খারাপ হলেই চলে যেতাম। তো যেতে যেতে তারপরে একসময় উজ্জ্বলকে নিয়ে তাদের বাসায় আবার যাই, যাওয়ার পরে তারপরে কথা বলি কিন্তু কথা বলতে চাই না আমার সাথে।
আচ্ছা
তো আমার সাথে কথা বলতে চাই না, তারপরে ওই দিন আমি রাগ করেই আসলে একটু চলে আসতে চাচ্ছিলাম উজ্জ্বলকে, আমি চল উজ্জ্বল তাহলে আর এখানে জীবনে আসবো না। তো পেছন থেকে ও দৌড়ে আসছে, মেয়েটা দৌড়ে এসে মানে তাপসী মজুমদার বলতেছে যে ভুলেও আর কখনো মানে যেদিক থেকে আসছো ওইদিকেই চলে যাও, আর যদি ভবিষ্যতে কখনো যদি এদিকে আসতে চাও তাহলে তোমার পা তো একটা ভাঙা আছে আর যেটা ভালো আছে সেটাও ভেঙে দিব।
এটা তাপসী বললাম,
তাপসী বলে এই কথা বলছে। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই তাহলে আর কি, তা আমি আবার ওইখান থেকে এইভাবে ব্যাক করি। তো খুবই খারাপ লাগলো জিনিসটাতে, কেন এই কথা বললো আমাকে। তো উজ্জ্বলকে বললাম যে এই কথা কেন মানে কেন বলতে পারে, তো বলছে কই বুঝি না পাগল মনে হয় ও বলছে ওরকম। চলে আসলাম, খুবই খারাপ লাগছে বিষয়টা, মানে কেন ওই কথা বললো, আমার পাক আর একটা ভাঙা আর একটা ভেঙে দিবে, আর কোনদিন না আসতে মানা করলো। এখান থেকে এসেই উজ্জ্বলদের বাসায় গিয়েই মাত্র আমি কক্সবাজার রওনা দিয়েছি, মানে আর ওইখানে আমার মন টিকে না।
আচ্ছা,
আমি কক্সবাজার চলে আসছি, তারপরে কাজ করছি, কাজ করে দিন যাচ্ছে আমার কোন রকম, এরকম করতে 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 তারপরে আবার মনে করেন মাস ছ মাস পরে কেন জানি আবার মনটা বলে যে একটু যাই,
মানে তাপসীদের ওখানে
ওইখানেই।
আচ্ছা,
যে আমার পা ভেঙে দিবে বলছে তাকেই দেখতে যাই, এরকমই মনে হচ্ছে বারবার। তো আমি গেলাম, এখন ওদের বাসায় আর ঢুকি নেই আমি, ওদের পাশের একটা বাসা ছিল যেখানে ওই দাদা আর বৌদি, মানে ওই বৌদির স্বামী মানে কক্সবাজারে রিক্সা চালাইতো, ওনার বাসা কিন্তু এখানে, উনি কিন্তু কক্সবাজারে রিক্সা চালাইতো, সাতটা দশ দিন পরে বেচারা যা ইনকাম হইতো বাজার সাজার করে এখানে নিয়ে আসতো আর কি।
আচ্ছা,
তো ওনার বাসায় গেলাম, তো গিয়ে মাত্র ওই বৌদিকে আমি নমস্কার দিলাম যে বৌদি নমস্কার। তো উনি বললো যে কহ আপনি তো মনে হয় ওই তাপসী মজুমদারদের বাসায় আসছেন। আমি বললাম আপনি কেমনে জানলেন, কয় না কয় আপনাকে তো দুই একবার দেখা গেছে ওইখানে, সেই জন্য। আমি না আসলে বৌদি ওইভাবে না, আমি আসলে ওই আসতাম কিন্তু মনে হয় আর ওইখানে যাওয়া যাবে না বা আসাও যাবে না ওইখানে। তো কই কেন, তো বৌদির সাথে বসে বসে আলাপ করলাম, আলাপ করতে করতে বৌদিকে বললাম যে বৌদি এই বিষয়, মেয়েটা আমাকে খুব মানে মানে ঘৃণার চোখে দেখে আর আমি প্রতিবন্ধী বলে আমাকে খুব মানে অবহেলা করে।
আচ্ছা,
আমি একটু কথা বলতে চাইলে তো ক্ষতি না, আমি কথা বলতে চাইছি, আমি কি খারাপ কথা বলবো নাকি ভালো কথা বলবো সেটা জানার পরে না সেটা সে ডিসাইড করতে পারবে যে আমি আমাকে কি বলা উচিত। তো সেটা না বলে সে আমার পা ভেঙে দিবে, এই করবে সেই করবে, ওগুলো বলে যখন আমার ইয়ে না। তো বৌদির খুব খারাপ লাগছে ওইটা, বৌদির খারাপ লাগার পরে কই আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, সে তো আমার বাসায় আসে, তো আচ্ছা আসুক, ওকে আমি ডাকি, তুমি একটু বসো ওখানে ভিতরে গিয়ে বসো।
জি,
ওই বৌদিও কি ওদের ঘরের সামনে গিয়ে বেড়ার সামনে গিয়ে ওকে ডাক দিছে, এই তাপসী মানে এইভাবে ডাক দিছে, কই ও বৌদি ডাকতো, তো বলছে বৌদি কি, কই তুমি একটু আমার বাসায় আসো। তো তাপসী তখনই আসছে, আমি ওই দরজার মানে এক পাশে গিয়ে মানে ওইরকম আড়াল হয়ে গেলাম, বৌদির সাথে কথা বলছে, তারপরে কথা বলার পরে তারপরে আমি সবই শুনতেছি, বৌদি বলছে কই তুমি এরকম এরকম একটা লোক, এত ভালো গান করে, এত সুন্দর করে কথা বলতে পারে, তো তুমি এরকম ওনাকে এই ব্যবহারটা দাও কেন, উনি তো তোমার সাথে তোমাকে কি খারাপ কিছু বলছে। ও তখন বলতেছে যে কই না বৌদি আসলে লোকটা যখন সামনে আসে না আমার খুব ভয় লাগে আর কেমন জানি লাগে, আর কিন্তু আসলে একটা কথা বলছে যে মানে ও কি ও না থাকলে কিন্তু আমার আসলে ওর জন্য অনেক খারাপ লাগে, এই কথাটা কিন্তু ও বলছে। আমি এটা
দাঁড়িয়ে থেকে থেকে শুনেছেন এটা,
হ্যাঁ আমি এটা শুনতেছি।
আচ্ছা ঠিক আছে, আমি এখানে আরেকটা বিরতি নিতে চাই। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছি। ঢাকা এফএম 90.4 এ অনুষ্ঠানটি সারা দেশব্যাপী প্রচার করা হচ্ছে। বাই দ্য ওয়ে, বিরতিতে যাবার আগে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন খুব কড়া, মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। ছোট্ট একটা বিরতি। শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। স্টে টিউন সানডে অ্যান্ড ওয়েনেসডে উইথ মি আরজে কিবরিয়া, অনলি অন ঢাকা এফ এম 90.4। শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ, আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি। জি, যেখানে আমি ছিলাম বিন্টু দা, তারপরে
বৌদি বলল যে না লোকটাকে তুমি এভাবে মানে একটা কথা বলছো, যে কথাটা উনি অনেক কষ্ট পাইছে।
জি,
তো তখন সে বলতেছে যে আসলে তখন যে কেন আমার মুখ থেকে এই কথাটা বের হয়েছে আসলে আমি জানি না, কিন্তু আমি যদি ওকে পেতাম তাহলে এই বিষয়টা নিয়ে আমি ক্ষমা চেয়ে নিতাম।
আচ্ছা,
তো ওই মুহূর্তেই মানে তো বলছে তাহলে ক্ষমা চেয়ে নে। বুদ্ধি বললো যোকে ওই কোথায় ক্ষমা চাবো, কাকে ক্ষমা চাবো, ওই দিয়ে গিয়ে দেখ কে এটা। তো একটু আড়াল দিয়ে এমনি দেখে মাত্র দেখে যে আমি, তো খুব বড় করে একটা তার মুখে একটা হাসি আসছে, বৌদি তুমি মানে এই কাজটা করলা আমাকে মানে এরকম করে। তারপর সে লজ্জা পেয়ে আবার চলে যায় ওখান থেকে। আমি বৌদির সাথে কথা বললাম যে বৌদি আসলে অসুবিধা নেই, ঠিক আছে। আর সত্যি কথা বলতে কি আসলে মেয়েটাকে আমার খুব ভালো লাগতো, ভালো লেগে গেছে আর কি, তো যার জন্যই আসলে আমার এই অবস্থা। তো বৌদির সাথে কথা বললাম যে বৌদি বললাম যে আচ্ছা ঠিক আছে বৌদি, আপনি ওর সাথে কথা বলবেন, আমার বিষয়টা একটু আলাপ করে দেখবেন সে কি বলে দেখেন।
আচ্ছা,
এই কথা বলার পরে আমি কি করছি ওদিন আবার চলে আসি। তো চলে আসার পরে তারপরে বৌদি মনে হয় ওকে অনেক বুঝাইছে এরকম যে না লোকটা প্রতিবন্ধী হলো কিন্তু মনটা সুন্দর, ওনাকে কোন কষ্ট দেওয়ার দরকার নেই, ওনার সাথে কথা বলো। তারপরে এরপর আমি আবার আসছি এক সময়, আবার এক সময় আসার পরে তারপরে একদিন দেখি যে সে তাদের বাসা থেকে ওই পিঠা মানে বানিয়েছিল, পিঠা বানিয়ে নিয়ে আসছে বৌদির জন্য, মানে বৌদির জন্য বলতে কি মানে আসলে আমাকে উদ্দেশ্য করে নিয়ে আসছে পিঠাগুলো। তো বৌদিকে এসে বলছে তো বৌদি নাও পিঠাগুলো তোমার জন্য নিয়ে আসছি। তখন বৌদি কি করলো কই ঠিক আছে একটা কাজ কর তুই ওই প্লেটে করে একটু নিয়ে আই ভাইকে দাও। তো সে নিয়ে আসছে ওই পিঠা টিটা দিল। তারপরে আমি তখন বললাম যে নমস্কার। তো কই হ্যাঁ নমস্কার, তো সেদিনের জন্য মানে আপনি মনে কোনো কষ্ট নেবেন না, এই কথা বললো আমাকে। না ঠিক আছে অসুবিধা ওইটা ইয়ে না, আমি আপনাকে যদি কোনো ধরনের বিরক্ত করে থাকলে সেটার জন্য আপনি কষ্ট নেবেন না, এইভাবে বলছি না কোনো কষ্ট না। এরপর আমি বৌদি বলছি আচ্ছা ঠিক আছে আপনি আপনি কিভাবে কক্সবাজার চলে আসলেন, তারা এই কথাটা শুনতে চাইছে আমি বাড়ি থেকে কিভাবে আসলাম
স্টোরিটা
জানতে চাইছে। যখন আমি একটা একটা করে বললাম তো আমার মা নেই বাবা নেই, তারপরে এইগুলো শোনার পরে তাদের মানে খুব খারাপ লাগছে। তো খারাপ লাগার পরে বৌদি বলছে অসুবিধা নেই মিন্টু ভাই আপনি একটা কাজ করবেন, আপনি যখন মন চাই আমার এখানে আসবেন, আপনি আমার ভাইয়ের মতো। আমি বললাম যে বৌদি আসলে ঠিক আছে অসুবিধা নেই, যদি আমার খারাপ লাগে আমি আপনাদের এদিকে আসবো বেড়াতে, এ কথা বলছি। মোটামুটি ওই দিন আমি মনে করেন ওইভাবেই চলে আসি। তারপরে মনে করেন আবার গেলাম সেখানে বেড়াতে গেছি, ওইভাবে বেড়ানোর পরে তারপরে ধরেন একদিন দেখি যে ওই কলস নিয়ে তারপর সেই টিউবওয়েলে যাচ্ছে পানির জন্য, একেবারে অনেক মানে উঁচু একটা মানে পাহাড় থেকে একটু নিচে টিউবওয়েলটা, সেখানে পানির জন্য গেছে। তো আমি সেখানে গেছি, তো আমি গিয়ে ওকে বললাম যেরকম একেবারে নায়ক নায়িকাকে বলছি ঠিক ওইভাবেই বলছি যে আমাকে একটু পানি দিবা, একটু পানি খাবো। সে আমাকে পানি দিতে চাচ্ছে না আর কি, বলছে না ওরকম হবে না তুমি ওখানে টিউবওয়েলে গিয়ে পানি খেয়ে আসো, এই কথা বলছে। এই কথা বলার পরে তারপরে আমি আর ইয়ে করিনি, ও কলস নিয়ে চলে যায় বাসায়। তা আমিও আবার ওখান থেকে মানে পানি নিজে খেয়েই তারপরে বৌদি বাসায় ফিরে আসি। বৌদি বাসায় ফিরে আসি, তারপরে ফিরে আসার পরে বসছি, বৌদি চাটা দিল খাইলাম। খাওয়ার পরে তারপরে তাপসী আবার আসছে ওই বাসায়। ওই বাসায় আসার পরে ওর সাথে অনেকক্ষণ আমি গল্প করলাম, কথাবার্তা বললাম। কথাবার্তা বলার পরে তার সাথে মোটামুটি আমার ভালো একটা সম্পর্ক হয়ে যায়। সে আবার ওইখানেও আমাকে গান শুনতে চায়। সে বলে যে কই আচ্ছা ঠিক আপনার সেদিন স্টেজে আমি গান শুনে অনেক ভালো লেগেছে, আপনি আজকেও আমাকে একটা গান শোনান। তো আমি তাকে শ্রীকান্তের একটা গান শুনিয়েছিলাম, মানে
যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে,
মানে এরকম করে গান শুনলাম। তো গানটা শোনানোর পরে তারপরে আমি আবার ওই দিনও চলে আসছি, যদিও তার জন্য একটা টেনশন ছিল মনের মধ্যে, তারপরে কাজ করছি সুন্দরভাবে চলছে এমন অবস্থায়। এর পরের দিন আমি সিগাল পয়েন্টে মানে ওই ছবি তোলার জন্য যাচ্ছি, আমি ওই সৈবাল পয়েন্টে, তখন সিগাল হোটেল হয়নি।
তখন কি আপনার পেশাটা এই মানে ফটোগ্রাফার হচ্ছে টুকটাক এইভাবে গান গাওয়া?
হ্যাঁ।
আচ্ছা, তো আমি বাড়িতে তো যাওয়া হয় না।
না স্যার,
মা তো বেঁচে ছিল
না, এরপরে মা মারা গেছে। এরপরও মা মারা গেছে
মানে তখন বাড়ির বাইরে,
বাড়ির বাইরে
এই মাকে দেখার জন্য
যেতে পারিনি, মা
যেতে পারেনি,
দেখতে পারিনি।
ওকে, মানে কি মারা যাওয়ার অনেক পরে জেনেছেন? মানে
অনেক পরে জেনেছি,
মানে
প্রায় মেবি মনে করেন 14-15 বছর পরে,
14-15 বছর পরে জেনেছেন।
বছর পরে আমি একবার যাই ওখানে।
ও আচ্ছা, সেই ঘটনা সামনে আসবে।
হ্যাঁ
ঠিক আছে, বলেন। তারপর
তারপরে আমি হোটেল সৈবালের ওই যে বিচে গেলাম, ওখানে দেখি যে অনেকগুলো ক্যামেরাম্যান আমরা একসাথে বসে মানে আড্ডা দিচ্ছি। আর তখন আসলে মূলত আপনার ডাল সিজন, অ্যাভেলেবেল গ্যাস নেই, টুরিস্ট নাই বিচে। তো আমরা কি করবো মনে করেন, ওই যে বসে বসে আড্ডা মারা ছাড়া কোনো উপায় নেই, তো বসে আছি। তো কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে মনে করেন 1 মাইল দূরে একেবারে লাল নীল ছাতা নিয়ে অনেকগুলো মহিলা এবং একটা বিশাল একটা ফ্যামিলি মানে প্যাকেজ ওনারা মানে বিচে নামতেছে, এক মাইল দূরে কিন্তু সেটা আমরা লক্ষ্য করছি। তো এখন আমরা যারা বসছিলাম একসাথে, তো এখান থেকে মানে ওই গ্যাস্ট দেখার পরে এরা কি করছে, অনেকেই দৌড়াদৌড়ি করে মানে সবাই চলে গেছে ওই গ্যাস্টটাকে ছবি তোলার জন্য ক্যামেরা নিয়ে। তো আমি বসে আছি ওইখানে, আমরা দুই তিনজন বসা আর সবাই গেছে। কতক্ষণ পরে দেখতেছি যে মানে ওরা ফেরত চলে আসতেছে, মানে ওনারা ছবি আর তুলে নেই, এরাও তুলতে পারেনি।
আচ্ছা,
তো ফেরত চলে এসে বলতেছে মিন্টু ভাই অসাধারণ একটা গেস্ট, যদি মানে কোনোভাবে যদি কনভিন্স করা যায় তাহলে তো অনেক ছবি হাজার হাজার মানে কয়েক হাজার টাকা নেওয়া যাবে ওনাদের থেকে, কিন্তু ওনারা ছবি তুলতে চায় না এবং ওনাদের একটা ক্যামেরাও আছে। ওদেরকে বলতেছি, বন্ধুদেরকে বলতেছি, কইটা তোদের দ্বারা তো সম্ভব না, এটা আমার বিষয়, এটা আমার পক্ষে সম্ভব। ওনার যত দামি ক্যামেরাই হোক, যত বড় ক্যামেরাই হোক, কিন্তু আমার এই ভাঙা ক্যামেরাই কিন্তু ওনাকে ছবি তুলে মানে তুলতে পারবো আমি, এই বিশ্বাসটা আমার আছে। তো ওরা বলতেছে কই তাহলে দুস্থ, তাহলে একটা কাজ কর, তুই যা, তুই যদি এই পার্টির ছবি তুলতে পারস তাহলে তোকে আমরা আজকে কি করবো, আজাদ হোটেল কক্সবাজারে একটা খুব নাম করা হোটেল ছিল তখন, আজাদ হোটেলে তোকে নিয়ে আমরা বিরিয়ানি খাবো। এই কথা বলছে, ঠিক আছে তাহলে এখন তো দশটা বাজতেছে, তাহলে দুপুরে তোরা মানে দুপুরের জন্য তোরা তৈরি থাক, আমি ছবি তুলতে পারি কিনা দেখ। আমি গেলাম ওই পার্টির সামনে। তো আমার একটা অভ্যাস ছিল যে কি মানে গেস্ট যদি চেয়ারে মানে কিটকটে বসে থাকলে আমি খুব কাছে চলে যাই না, আমি একটু দূরে থাকি, মানে গেস্ট যেন মাইন্ড না করে। তা আমি আমার শার্ট দিয়ে আমার ওই লেন্সটা মুছতেছি ক্যামেরার একটু দূর থেকে। তো উনি ছিলেন, ওনার নামটা বলতে হবে, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির ভাইস প্রেসিডেন্ট নিম্মি চৌধুরী, আমার খুব মনে আছে ওনাকে। উনি এবং ওনার মেয়েদেরকে নিয়ে উনি ওখানে বসা, ওই সময়টার কথা বলছি আমি, প্রায় 95-96 সালের কথা বলছি। তো আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেন্স মুছছি। তো কতক্ষণ পরে ওনার একটা কেয়ারটেকার ছিল, কেয়ারটেকার আমাকে মানে আমার দিকে ফলো করছে। তো হঠাৎ করে ওনার দিকে চোখটা পড়ার সাথে সাথে আমাকে বলতেছে তুমি এখানে কি যাও, এরকম বলছে। তো আমি ওনার দিকে আর তাকাইনি, আমি আমার লেন্স মুছা শুরু করতেছি, আমি ওনার দিকে আর তাকাচ্ছি না। আবার আমার দিকে ইশারা দিয়ে বলতেছে তোমাকে বলতেছি সরে যাইতে এখান থেকে, এই কথা বলছে যখন আমি মানে দাঁড়াই বেশি। তারপরে কিছুক্ষণ পরে দেখি যে ওই লোকটা আসছে আমার কাছে, আমার কাছে এসে আমাকে মানে বলতেছে তোমাকে বললাম না এখানে চলে যাওয়ার জন্য, তুমি এখানে দাঁড়াই বেশি কেন। তখন আমি মনে অনেক কষ্ট পাইলাম কথাটাও শুনে ওনাকে। তো ওনাকে বললাম যে আপনার গেট আপ দেখে মনে হচ্ছে যে অনেক ভদ্র এবং অনেক শিক্ষিত মানুষ, আপনি এভাবে ব্যবহার দিচ্ছেন কেন। কক্সবাজার সমুদ্র সৈকতটা হচ্ছে যে উন্মুক্ত, হ্যাঁ সবার অধিকার আছে, আমি এখন থেকে শুরু করে রাতে 12টা পর্যন্ত দাঁড়িয়ে থাকবো, আপনার বলার কি অধিকার, নাকি আমি আপনাদেরকে বিরক্ত করছি, নাকি ওনাদেরকে গিয়ে বলছি যে ছবি তুলবেন কিনা, আমি সেটাও তো বলিনি, তাহলে আপনি কেন আমার সাথে দুর্ব্যবহার করছেন। এটা করার পর তো উনি আমাকে ধরতে চাচ্ছে, তখন ম্যাডাম ওখান থেকে নিম্মি চৌধুরী ওনাকে ডাক দিছে, কই তুমি এদিকে আসো আর ওকে ডাকো।
আচ্ছা,
তা আমাকে আমাকে ডাকছে উনি। তো ডাকার পরে কই তুমি এখানে আসো, আসার পরে আমি ওনাকে একটা সালাম দিলাম, সালাম আলাইকুম ম্যাডাম, এটা বলার পরে কই তুমি ওই ওর কথায় তুমি মনে কিছু নিও না, আসলে এখানে কিছুক্ষণ আগেও কিছু ক্যামেরাম্যান এসে একটু ডিস্টার্ব করে গেছে, তো এই কারণে মানে এরকম। তখন আমি ওনাকে বললাম যে ম্যাডাম দেখেন, আসলে সত্যি কথা বলতে কি আপনাদের উদ্দেশ্য করে আমাদের জীবন চলে, তো আমরা মনে করেন আপনারা বেড়াতে আসবেন কক্সবাজারে, আপনারা কিছু ছবি টবি তুললে আমাদের কিছু রুটি রোজগারের পয়সা হয়, এই কারণেই তো আপনাদেরকে একটু বিরক্ত করতেও হয়। তো এই কথা শোনার পরে ওনার খুব খারাপ লাগছে। তো কই তোমরা মানে কিভাবে তুলো ছবি, আর ঘটনা হচ্ছে যে আমার তো ক্যামেরা রয়েছে, এই দেখো অনেক বড় ক্যামেরা আমার কাছে, তো তোমরা কিভাবে ছবি তুলো। আমি ম্যাডাম দেখেন আমরা 3 আর 15 টাকা নিচ্ছি, 4 আর স্ট্যান্ডার্ড সাইজ 20 টাকা করে নিচ্ছি, আপনাকে ওয়াশ করে আপনার হোটেলে গিয়ে পৌঁছে দিয়ে আসবো, ছবি দেওয়ার পরে আপনি আমাকে পেমেন্টটা করবেন 20 টাকা করে ছবির দাম। তো উনি বলছে যে আচ্ছা ঠিক আছে তুমি আমাদের কিছু ছবি তুলে দাও। এই তখনই আমি ছবি তোলা শুরু। তারপরে পেছন থেকে বন্ধুরা তো দেখতেছি যে আমি ছবি তুলতেছি, তার মানে ওরা এখন ওরা মানে সবাই চিন্তা করতেছে যে মিন্টু ভাই ম্যাডামকে কনভিন্স করে ফেলছে। তো ছবি তুললাম, ছবি তোলার পরে এতটুকু পানিতে আমরা সমুদ্রে নেমে গেছি, ম্যাডামও নেমে গেছি, ওনার মেয়েরাও নেমেছে, তো ওনার এক ছেলে আছে মুন্না, উনারও। তো আমি এতটুকু পানিতে গিয়ে ছবিগুলো তুলতেছি, তোলার পরে স্যার ম্যাডামও অতটুকু পানিতে। তো কতক্ষণ পরে মানে একটু শীত লাগার পরে একটু ঠান্ডা যখন লাগলো, তখন ওনারা এসে আবার চেয়ারে বসছে, চেয়ারে বসে ওই ডাব টাব খাচ্ছে। ডাব টাব খাওয়ার পরে দেখি যে উনি গান করছেন, মানে রবীন্দ্রসঙ্গীত গান করেন উনি, রবীন্দ্রসঙ্গীত গান করেন। তো রবীন্দ্রসঙ্গীত গান করার পরে তো আমি উনি যে গানটা করছেন ওই গানটার শিল্পীর নামটা আমি ওনাকে বলে দিলাম। তো উনি স্ট্রেঞ্জ হয়ে গেছে, তখন অবাক হয়ে গেলেন যে তুমি কিভাবে জানো আমাকে দেখে, আর আসলে আমার এই শিল্পীর নাম বলাটা উনি মানে একটা অবাক হয়ে যায় যে আমি কেমনে পারলাম এই কথাটা বলতে। তো ম্যাডামকে আমি বললাম যে আমিও নিজে একটু একটু গান করি ওরকম, তো এই কারণে আর কি। তো কো আচ্ছা ঠিক আছে। তারপর আমি উনি গান শুনতে চাইছি, ওনাকে একটা গান শুনালাম।
আচ্ছা,
গান শোনার পরে উনি আমাকে বলছে তোমার নাম কি, আমি মিন্টু। ও মিন্টু, তোমাকে আমি ঢাকায় নিয়ে যাব।
ওকে,
তুমি আমার সাথে ঢাকায় যাবা, তোমার গান হবে, অ্যালবাম হবে, ক্যাসেট হবে, সবকিছু আমি করব।
আচ্ছা,
তুমি এখানে কাকচিলের মতো করে এ মাথা থেকে ও মাথা ক্যামেরা একটা নিয়ে দৌড়াদৌড়ি করার কোনো দরকার নেই, এ কথা বলছেন।
ওকে,
তো এই কথা বলার পরে তারপরে স্যার আমি ছবি টুবি অনেকগুলো তুললাম, তোলার পরে তারপরে ওনারা তারপরে হোটেল সেবেলে ব্যাক করলেন, তো আমাকে হোটেলের রুম নাম্বারটা দিয়ে গেছেন যে কই এত নম্বর রুমে তুমি বিকেলে ছবিগুলো নিয়ে আসো। তো আমি কি করলাম, বিকেলে ওখানে ছবিগুলো নিয়ে গেছি, ছবিগুলো ওনাদেরকে দিলাম, দেওয়ার পর অনেক খুশি হয়েছে। খুশি হওয়ার পরে ওনারা প্রায় 5,000 টাকা মতো বিল আসছিল, সেই বিলটা দেওয়ার পরও আমাকে উনি আবার 2,000 টাকা বকশিস দিয়েছিলেন। বকশিস দিয়ে বললেন যে মিন্টু আমরা তো চলে যাচ্ছি কালকে, আর তখনই রোজার মাস, তার মানে আগামীকাল থেকেই রোজা শুরু হবে। তো উনি আমাকে কার্ড একটা দিয়ে বললেন, গ্রিন্ডাল টেনশন কোম্পানির কার্ড একটা দিয়ে বললেন যে তুমি আসতে চাও আমার কাছে এই কার্ডটা রাখো, তবে আগামীকাল থেকে রোজা শুরু হচ্ছে, রোজার মাসে আইসো না, তোমার কষ্ট হবে কারণ তুমি যেহেতু হিন্দু, এই কথা বলছে।
আচ্ছা,
এই কথা বলার পর স্যার আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কার্ডটা রাখলাম পকেটে। তো পকেটে রেখে দেওয়ার পর ওনারা চলে আসছে। এখন ওনারা পরের মানে ওনারা চলে যাওয়ার পরের দিন থেকে আমার আর কক্সবাজারে ভালো লাগছে না,
মানে স্বপ্ন দেখা শুরু করে যায়,
স্বপ্ন দেখা শুরু হয়ে ঢাকায় চলে যাব। আর ম্যাডাম যেহেতু আমাকে কার্ড দিয়ে গেছেন এবং উনি আমাকে নিজের মুখে বললেন যে কমিন্টু আমি নিজেও রবীন্দ্রসঙ্গীত করি, আমার অনেকগুলো অ্যালবাম আছে এবং সেটা আমি দেখেছি আসার পরে। তো আমি তার পরের দিনই কি করলাম, আমার মালিককে না বলি, কাউকে কিছু না বলে আমি ঢাকা মানে চলে আসি। তারপর দিন প্রায় রাত 10টার গাড়িতে উঠে তারপর দিন এখানে কক্সবাজার আপনাদের ঢাকায় সকাল ভোরে নেমে,
আচ্ছা
নেমে একেবারে মতিঝিলের মতিঝিল গিয়ে ওখানে আপনার ওই পূর্বাণী হোটেলের পাশে গ্রিন্ডাল টেনশন কোম্পানি বকচত্তুরের সামনে ওখানে গিয়ে আমি দাঁড়াই।
আচ্ছা,
একদম অনেক ভোরে তো ওখানে দাঁড়িয়ে রয়েছি। তারপরে ওখানে ব্যাংকের অনেকগুলো সিকিউরিটি আছে, ওরা বলতেছে তুমি এখানে কি জন্য আসছো। তো আমি বলছি না, এই বিষয়ে আমি একজন ভদ্র মহিলার সাথে দেখা করতে আসছি, তো ওনার সাথে দেখা করতে, উনি তো এখন আসবে না, উনি আস্তে আস্তে দুপুর 12টার পরে বা 3টাও হইতে পারে, ঠিক নেই, তুমি একটা কাজ করো, কক্সবাজার থেকে আসছো যেহেতু বলছো, তুমি ওই স্টেডিয়াম মার্কেটের দিকে চলে যাও, ওখানে গিয়ে চার দোকান টোকান আছে, ওইদিকে মুখ টুক ধুয়ে চা টা খেয়ে রেডি হয়ে একেবারে 10টার দিকে চলে আসো।
আচ্ছা,
তো আমি স্যার কি করলাম, ওইদিকে স্টেডিয়াম মার্কেটের দিকে ঘুরলাম, ভালোই লাগতেছে আমার, দেখতেছি ঢাকা শহর। তারপরে চা টা খেয়ে তারপরে আমি 9টার দিকে আবার গ্রিন ডেল্টার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। তো প্রায় 11টার দিকে উনি মানে কালো চশমা, কালো শাড়ি, তারপর কালো গাড়ি, এমন অবস্থা উনি ওখান থেকে আসতেছেন ওনার ড্রাইভারকে নিয়ে গাড়িতে, পূর্বাণী হোটেলের ভিতরেই গাড়িটা ঢুকিয়ে দিয়ে তারপরে উনি গ্রিন্ডালটায় ঢুকছেন। আমি ওই পাশে দাঁড়ানো, অনেক অফিসাররা ওনাকে দেখে সরে যাচ্ছে, আমিও সরে গেলাম। তো তারপরে সিকিউরিটিরা আমাকে বলছে তুমি এখন কিছু বলবা না, উনি অফিসে চলে যাক, তারপরে তুমি যাইও।
আচ্ছা,
এই কথা বলছে। তো ওনাদেরকে বললাম যে কেন, আমাকে তো ম্যাডাম চিনে, আমি এখন কেন বলবো না। তো আমি পিছন থেকেই ওনাকে ডাক দিলাম, ম্যাডাম বলে ডাক দিচ্ছি মাত্র উনি আমাকে এরকম চশমার ফাঁক দিয়ে এরকম মিন্টু তুমি না, আমি হ্যাঁ আসো আসো বলে আবার আমাকে ডাকছে, আমি চলে গেছি ওনার সাথে। যাওয়ার পরে একসাথে আমরা লিফটে গেলাম, লিফটে যাওয়ার পর ওনার অফিসে। তো উনি খুব খুশি, রোজার পরে আসতে বলছিলেন কিন্তু সেটা আমি মানি নেই, এটার জন্য ওনার কোন নারাজ নেই। উনি বলছে আচ্ছা ঠিক আছে আসছে, অসুবিধা নেই, কিন্তু রোজার মাস একটু কষ্ট হইতে পারে তোমার, কারণ আমরা তো ইফতার তিফতার করবো, এখন আমরা তো দুপুরে তো খাবো না, এইগুলো বলছেন আর কি। আমি না ম্যাডাম সমস্যা নেই, আমি ওরকম ইয়ে হবে না। তো ওনার বাসায় গেছি, আমাকে বাসায় নিয়ে গুপিবাগে ওনার বাসা ছিল, গুপিবাগে চলে গেলাম ওনার বাসায়, ওখানে ছিলাম। আমার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয় না, ওনারা অনেক যত্ন নিয়েছেন আমার। নেওয়ার পরে তারপরে আমাকে বলছে ঠিক আছে মিন্টু তুমি আমার সাথে গ্রিন্ডালটায় আমার অফিসেই তুমি আমার সাথে থাকবা। তো আমি ম্যাডামের সাথে কি করতাম, ওই অফিসে আসা যাওয়া করতাম, ওইরকম এসে আসা যাওয়া করতে 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 আমার কোনো কাজ নেই ওইরকম, কিন্তু ম্যাডামের দেখাশোনা করা আর কি, ম্যাডামের এই জিনিসটা লাগতেছি কিনা, একটু পানি আনা লাগতেছি কিনা, আমি ওগুলোই করতাম। যদিও ওখানে অনেক পিয়ন ছিল অফিসে, কিন্তু তারপরে ম্যাডাম আমাকে ব্যক্তিগতভাবে আমাকে রেখেছেন ওইখানে, তো ছিলাম। তো থাকতে থাকতে স্যার আমি ওইরকম প্রায় তখন 96-এর যে ঘূর্ণিঝড়টা হলো না, ওই সময়টার কথাটা বলছি আমি, পুরো বাংলাদেশের অবস্থা কিন্তু অন্যরকম। মানে ওই অবস্থাতে আমার কি হলো, আমার খুব মানে তখন আমার ওই তাপসীর কথা মনে পড়ছে ওই সময়টাতে।
আচ্ছা, তখন আপনি ঢাকাতে?
হ্যাঁ ঢাকাতে, কিন্তু
রাইট,
এখন আর আমার কিছু ভালো লাগতেছে না। তো এর আগে আরেকটু বলতে হচ্ছে যে মানে অফিস চলাকালীন অবস্থায় আমি আপনাদের যে 22 তলা জনতা ব্যাংকটা ছিল মতিঝিলে, সেখানে আমি একটা কাজে গেছি,
মানে
অফিসের কাজে গিয়ে দেখি যে আমি 13 তলায় নাকি 12 তলায় গেছি, ওখানে গিয়ে দেখি যে কণ্ঠশিল্পী সুবীর নন্দী সাহেব ওখানে কম্পিউটারে বসে আছেন। তো দেখে আমার খুব ভালো লাগলো, তারপর ওনার সাথে কথা বললাম। তো ওনার বাড়ি হয়তো সিলেটেই, তো উনি ওনাকেও গান শুনলাম, গান শুনে উনি মানে খুব খুশি। তো উনি আমাকে নিজেই বললেন যে মিন্টু তুমি একটা কাজ করো, বাংলা মোটর লেডিস ক্লাবের পাশেই আমার সঙ্গীত বিদ্যালয় একটা আছে, তুমি ওখানে ভর্তি হও, তোমার ভর্তি ফর্মের জন্য কোনো টাকা পয়সা আমি নিব না, তুমি ক্লাবে গান শিখো।
আমরা আরেকটা বিরতি নেব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছি। ঢাকা এফএম 90.4 এই অনুষ্ঠানটি সারা দেশব্যাপী প্রচার করা হচ্ছে। বাই দ্য ওয়ে, বিরতিতে যাবার আগে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন খুব কড়া, মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। ছোট্ট একটা বিরতি শুনছেন আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি। জি, যেখানে আমি ছিলাম পিন্টু দা, তারপর
স্যার আমি তারপরে
আপনাকে মানে স্কুলের কথা বললো।
হ্যাঁ, যে মানে সঙ্গীত বিদ্যালয়ের কথা বললেন উনি, যে ওখানে ভর্তি হওয়ার জন্য।
জি,
তো আমি বললাম যে ঠিক আছে স্যার আমি ওখানে ভর্তি হব।
জি,
তো ভর্তি হব বলেই কিন্তু মানে ওখানে আর থেমে থাকলাম না। এরপর মানে আমি ওই সময়টাতে মানে এক এক সময় এক এক রকম মানে মাইন্ডটা আমার কেমন জানি হয়ে যেত। তারপরে ঢাকার এই যানজটগুলো আমার কাছে খুব ভালো লাগতো না। তো এখন হঠাৎ করে আমি মানে চিন্তা করতেছি যে কি না আমি কক্সবাজারেই চলে যাব।
আচ্ছা,
এখানে থাকবো না।
আচ্ছা,
তো আমি হঠাৎ করে আবার ম্যাডামকে বললাম এক সময় যে ম্যাডাম আমি থাকবো না, আমি কক্সবাজার চলে যাব। তো উনি আমাকে বললো যে মিন্টু তুমি এটা কি বলছো, তুমি এখান থেকে চলে যাওয়া মানে তুমি মাটিতে একটা চোর আর কপালে একটা চোর মারবা একসময়, আমার কথা ভাবতে হবে তোমার।
নিম্মি
চৌধুরী বললেন। তো আমি জি না, তারপর আমার আমি চলে যেতে হবে। তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, আর মাস শেষ হতে তো আরো 8-10 দিন বাকি আছে, তুমি এই 8-10 দিন চিন্তা করো। তারপরে আমি 2 দিন পরও আবার ওনাকে মানে বলছি যে না আমি ম্যাডাম চলে যাচ্ছি, আমার ভালো লাগছে না এখানে, আমি চলে যাব। এই কথা বলার পরে উনি তুই আর কি বলবেন, আর উনি বলছে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, তুমি যেতে চাইলে তো তোমাকে বেঁধে রাখবো না। আর আমাদের একটা অফিসিয়াল একটা সিস্টেম থাকে যে কাউকে যদি আমরা ছাঁটাই করি তাকে আমরা 3 মাসের বেতন দিয়ে ছাঁটাই করি, কিন্তু কেউ যদি স্বেচ্ছায় যদি চাকরি ছেড়ে চলে যেতে চায় তাহলে সে কিন্তু অফিসকে 3 মাসের বেতন দিয়ে যেতে হয়। মানে এরকম আমাকে শাসাইছে, কিন্তু আসলে টাকা টুকা কিছুই দাবি করেন নাই উনি। তখন উনি আমাকে 5,000 টাকা আবার মানে দিয়েছেন আর কি, হাত থেকে 5,000 টাকা দিয়ে। তো আমি চলে আসলাম, আমি আর কক্সবাজার যাইনি, সে প্রথমেই মালুমঘাট নেমে যাই, ওই যে রাখাল কাকার ওইখানে যাওয়ার জন্য।
জি,
ওখানে গেছি, ওখানে গিয়ে মাত্র দেখি যে সেখানে তাপসী মজুমদার ওইখানে বেড়াইতে আসছে। আবার মানে সে স্কুল থেকে এসে ওদের বাসায় ঢুকে মানে একটু পানি টানি খেয়ে তাদের বাসায় চলে যাবে, ওইভাবে ওখানে তার সাথে দেখা হয়ে যায়। দেখা হয়ে যাওয়ার পরে সে আমাকে দেখে মানে খুব অবাক হয়ে যায়। রাখাল কাকারও ওরাও বলতেছে, ওদের ফ্যামিলিটাও বলতেছে যে মিন্টু তুমি এটা কি ধরনের ইয়ে, তুমি 3-4 মাস একেবারে লাপাতা, কাউকে কিছু না বলেই তুমি চলে গেলা, একটু কাজে গেছিলাম, ঢাকায় একটা চাকরি পাইছি এই জন্য মানে গেছিলাম, আর এখন তাপসীর মনেও ইয়ে হইল যে মানে আমি ঢাকায় চাকরি একটা পেয়ে গেছি অলরেডি।
আচ্ছা আচ্ছা, ওকে,
সেটা মনে করতেছে। আর রাখাল কাকারও মনে করতেছে আমি চাকরি পাইছি, কিন্তু আমি যে চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসছি এটা বলতেছি না, আমি যে ঢাকায় চাকরি পাইছি। তো তাপসী যখন মানে ওদের বাসায় মানে চলে আসার জন্য বের হচ্ছে, তখন উজ্জ্বলকে বলতেছে উজ্জ্বল আয় আমাকে একটু কতদূর বাড়িয়ে দিয়ে আয়।
জি,
তো উজ্জ্বল বলতেছে কই মিন্টুদা আসেন তাহলে আমরা ওকে কতদূর বাড়িয়ে দিয়ে আসবো। তখন আমাকে এখানে নিম্মি চৌধুরী 5,000 টাকা দিয়েছিল, তারপরে আমার কাছে কিছু টাকা ছিল প্রায় 3-4 হাজার টাকা মতো ছিল, 8-10 হাজার টাকা আমার পকেটে আছে। কত দূর যাওয়ার পরে তারপরে উজ্জ্বল বলতেছে আচ্ছা ঠিক আছে মিন্টু, তো আপনি যান দিদিকে আপনি একটু কত দূর বাড়াই দিয়ে আসেন, আমি বাসায় চলে যাই, আমি আমার একটু পড়তে হবে, এ কথা বলে সে চলে আসে।
আচ্ছা,
তো আমি তাপসের সাথে কথা বলতে বলতে যাচ্ছি, কত দূর যাওয়ার পরে সে কিন্তু তার কথাগুলো বলছে যে তুমি কেমন মানুষ, মানে কিছু না জানিয়ে কিছু না বলে ফুট করে চলে গেছো, তারপরে এরকম বাঁশখালিতে নাকি ওর বিয়ে ঠিক হয়েছে সেটা বলছে, কই বাবা মা আমার জন্য ছেলে দেখছে তো তারা আমাকে দেখতে আসবে, এখন কি বলো তুমি বলো তামচি কি করা যায়। তো এক পর্যায়ে আমি ডিসিশন নিলাম যে আমরা কোর্ট ম্যাচ করব, মানে এইভাবে মানে একেবারে স্টেজ কার্ড বলে দিছি ওকে।
আচ্ছা,
তো সে আর ওই সময় আর স্কুলের ব্যাগ ট্যাগ নিয়ে আর বাসায় আর যায়নি, আমরা সোজা একেবারে চকরিয়া থানায় চলে আসছি, থানা বাদ ওই কোর্টে চলে আসছি। তারপরে কি করলাম ওইখানে আমরা মানে রেজিস্টার বিয়ে করলাম আর কি দুজন।
আচ্ছা,
বিয়ে করে তারপরে প্রায় সন্ধ্যার পরে আমরা ওইখান থেকে সোজা একেবারে রাখাল কাকার বাসায় ওকে নিয়ে, আমি নতুন শাড়ি টাড়ি কিনে দিছি ওকে, মানে সুন্দর চটি টটি কিনে দিছি। রাখাল কাকারা দেখে বলতেছে কই মিন্টু তুমি এটা কি করলা, আমি কাকা কিছু করার নাই, আমরা দুজন দুজনকে ভালোবাসি, এটা আপনার যদি সন্দেহ হয় তাহলে তাপসীকে জিজ্ঞাসা করেন। তখন তাপসী বললো যে হ্যাঁ ঠিক আছে এরকম, তো আমরা ওখানেই আছি। তো এখন তো তাপসীর মা বাবার বাড়িতেও মানে তাপসীকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে যে কি, তারপরে বাবা তো পাগলের মতো খুঁজতেছে, খুঁজতে 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 এক পর্যায়ে আসছে এখানে রাখাল কাকার বাসায়। আসার পরে বলতেছে এই বিষয় মানে তাপসীকে তো পাওয়া যাচ্ছে না, তো এই কথা বলে উনি কিছুক্ষণ পরে চলে যেতে চাচ্ছিল, তো রাখাল কাকা ওনাকে আবার মানে ব্যাক করালো যে কই এত টেনশন করার দরকার নেই, তাপসী আসে তুমি মাথা মানে গরম করবা না, একটা কথা হচ্ছে যে এখন সে একটা ভুল করছে, সে ভুল করছে বলতে
কে বলছে এটা তাকে বোঝাচ্ছে কে,
এটা বলছে রাখাল কাকা
আপনার হয়ে বলছে,
আমার হয়ে বলছে মিন্টু ব্যানার্জি যে গান করত ওরা কি করছে কোর্টে গিয়ে বিয়ে করে আসছে, এখন যদি তুমি ছেলেটার ওকে যদি তুমি কোনো ক্ষতি করতে চাও তাহলে ওর কাছে কোর্টের কাগজ টাগজ আছে এটা নিয়ে সমস্যা হবে, তুমি কিছু বলতে পারবো না। তো ওনার বাবা আর কিছু বলতে চায় না কিন্তু গালাগালিও করছে অনেক, ঠিক আছে আয় তোরা আয় বাসায় আয় এই কথা বলছে। তো আমার তো ভয় লাগতেছে আমি গেলে
আবার কিছু করে
আমাকে মারবে কিনা, আবার চিন্তা করছি আমার তাপসীও যেতে চাচ্ছে না, আমার ওয়াইফও যেতে চাচ্ছে না, তখন সে বলতেছে না আমিও যাবো না। রাখাল কাকার কাকি বললো যে কই আচ্ছা ঠিক আছে অসুবিধা, ওরা তো ভয়ে যাবে না, তুমি যাও তুমি শো এদেরকে দিয়ে আসো দেখি কি করে। তো রাখাল কাকাও আমাদের সাথে গেছে, তারপর আমরা গেছি ওখানে।
আচ্ছা,
তো যাওয়ার পরে ওনার বাসায় গেছি, তারপরে কি করবে এখন তো কিছু আর করার নেই, আমাদের কাছে ওই কোর্টের কাগজ আছে, তো এখন বলতেছে ওনারা বলছে আচ্ছা ঠিক আছে যেটা হওয়ার হয়ে গেছে, যেহেতু এখন সামাজিক ভাবে তো একটা বিয়ের ব্যাপার আছে, তো ওদেরকে একটা আমাদের তো আত্মীয় স্বজন আছে সবাইকে ডাকতে হবে, ডেকে একটা আমরা ছোটখাটো একটা অনুষ্ঠান করে বাস তার মানে ওই সিঁদুরটা যেন সে দান করতে পারে তাকে। একথা বলার পর আমরা মনে করেন আমি আবার রাখাল কাকার এখানে চলে আসছি, প্রায় 10-15 দিন পরে আমাদের বিয়ে হয়ে যায়।
আচ্ছা,
তারপরে তাপসী ওর মা বাবাকে বলে যে ও চাকরি করে ঢাকাতে, এখন ঢাকায় ভালো চাকরি পাইছে অসুবিধা হবে না, এই কথা বলার পরে ওনারাও মানে খুশি। তো আমিও মনে করেন তারপরে বিয়ে শাদীর পরে এখন শ্বশুরবাড়িতে মনে করেন দু একদিন থাকতে হচ্ছে থাকছি, আমার তো ঢাকায় চাকরি নাই, আমি তো ঢাকায় চাকরিটা ছেড়ে দিয়ে চলেই গেছি। তো আমি এমনি দেখতে দেখতে 10-15 দিন 20 দিন হয়ে যাচ্ছে, তখন শ্বশুর শাশুড়ি বলতেছি কি রে বাবা ঢাকায় চাকরি করে বলে তো
যায় তো না বাড়ি থেকে,
বাড়ি থেকেও বের হচ্ছে না। তো আমার বউকে লাস্ট টাইম বললাম যে দেখো এই অবস্থা, আমি আসলে চাকরিটা মানে রিজাইন দিয়ে চলে আসছি, আমাকে না আসতে বলছিল ম্যাডাম কিন্তু আমি ছেড়ে দিয়েছি শুধু তোমার কারণে। তো এই কথা বলার পরে তারপরে এখন ও বলছে যে এই বিষয়ে ও তো চাকরি করে ছেড়ে দিয়ে আসছে। তো আমার বউ বলছে তাহলে এখন কি করবো, আমি যে অসুবিধা দেখি আমি তো বিচে ছবি তুলতাম আগে, আগের মতো ছবি তুলবো। তারপরের দিন আমি আবার কক্সবাজারে চলে আসি, কক্সবাজার আসার পরে স্টুডিওতে সবাই আমাকে চিনে ভালো, তো চিনার পরে তারপরে দীপনদা বলতেছে কই তুমি হঠাৎ করে আমাকে না বলে এভাবে চলে যাওয়াটা কি ঠিক হয়েছে। তো বলছে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই ধরো ক্যামেরা নাও নিচে নামো। তখন ওনার সাথে বললাম যে দাদা দেখেন আসলে এতদিন তো আমি আপনার কাছে কি করছি না করছি, আপনি বেতন দিচ্ছেন কি দিচ্ছেন না আমি সেটা নিয়ে কোনো সময় মাথা ঘামাইনি, আপনার এখানে তো অনেক বছর ছিলাম আমি, তো এখন ঘটনা হচ্ছে যে আমি তো বিয়ে করে ফেলছি, এখন আমি আপনার সাথে এইভাবে বেতনও করতে পারবো না ইয়েতেও করবো না, আপনি যদি কন্ট্রাক্টে আমাকে কাজ দেন অর্ধেক শেয়ারে তাহলে আমি আপনার থেকে নামবো, নাহলে আমি নিজে অন্য একটা ব্যবস্থা করতে হবে।
আচ্ছা,
তুমি বলছো আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, তুমি যেহেতু আমার এখানে পুরনো স্টাফ তুমি অর্ধেক শেয়ারই কাজ করো। তা আমি ওখান থেকে ক্যামেরা একটা নিয়ে এখন যা ইনকাম হয় মনে করেন 500 টাকা ইনকাম হইলে আমি ওনাকে 250 টাকা দিই, আমি 250 টাকা নিই।
আচ্ছা,
তো মনে করেন এইভাবে 4-5 দিন থাকতাম, 4-5 দিন পরে মনে করেন 1000-1200 টাকা ইনকাম হইলে আমি সুন্দর করে বাজার সাজা করে নিয়ে আবার শ্বশুরবাড়ি চলে যেতাম, ওখানে গিয়ে 2-1 দিন থাকতাম।
জি,
তো বাজারটা খুব একটা কম করতাম, কসমেটিক্স কিনতাম বেশি, তো এই নিয়ে মনে করেন শাশুড়ি খুব বেজার হতো, তো আমাকে বলতো যে ওই শুধু বউকে খালি সাজাইলে হবে, ভাত খাইতে হবে না, বউকে ভাত দিতে হবে না। তো এগুলো বলার পরে তারপর আমি ঠিক আছে অসুবিধা নেই, এভাবে দুই একদিন থাকার পরে তারপরে আবার আসতাম। তো এখন মনে করেন সিজন শুরু হয়েছে, যেমন ধরেন একদিন আমি 2000 টাকাও কামাচ্ছি, কোনোদিন 2500 টাকাও কামাইলাম, খুব সুন্দর, মানে খুব হ্যাপি ফ্যামিলি, মানে শ্বশুর শাশুড়ি সবাই খুব ইয়ে। তারপর হঠাৎ দেখা যাচ্ছে বর্ষা শুরু হয়ে গেল, এখন গেস্ট আসতেছে না সিবিচে, পর্যটক না থাকলে মনে করেন আমাদের তো ব্যবসা হয় না। এখন মনে করেন আমি দুই দিন থাকার পরেও ধরেন 200 টাকা নিয়ে বাসায় ফিরে আসছি, এখন ওই 200 টাকা দেখলে বউয়ের মন খারাপ যে তুমি 200 টাকা নিয়ে আজকে 4-5 দিন ধরে গেছো, ঘরে নাই বাজার, এই নেই সেই নেই। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমি অতগুলো টাকা কামিয়ে দিলাম তোমাদেরকে ওই 3 মাসে, ওই টাকাগুলো কোথায়? যে আমি যদি আমরা যদি 10 দিন যদি বসে খেতে না পারি তাহলে নাই নাই শুধু অভাব বলছো কেন? এই কথা বলার পরে তারপরে দেখি যে শ্বশুর শাশুড়ি বলে যে তাহলে আমরা তোমাদের টাকা খেয়ে ফেলি, তুমি একটা কাজ করো তোমার বউকে নিয়ে তুমি এখান থেকে চলে যাও।
আচ্ছা আচ্ছা।
তো ওদের মেয়েকে ওরাই বলে যে তুই এখন বের হয়ে যা এখান থেকে। আমার বউ বলছে যে মানে কি করবো এখন বলো, ওরা তো আমাদেরকে থাকতে দিচ্ছে না। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি 2 দিন থাকো, আমি দেখি কক্সবাজারে কোথাও একটা বাসা ঠিক করতে পারি কিনা। তো এইভাবে বলে আমি চলে আসি আবার। তো এসে তারপরে 2 দিন পরে আমি কি করলাম, খাজা মঞ্জিল নামের একটা জায়গা আছে ওখানে বৌদ্ধ মন্দিরের পেছনে, সেখানে আমি 500 টাকা দিয়ে একটা বেড়ার বাসা একটা মানে ভাড়া নিই, ওইটা নিয়ে ঠিক করে এসে তারপরে আমার বউকে ওখান থেকে নিয়ে আসি।
আচ্ছা।
নিয়ে এসে তারপরে ওই একটু একটু থালা বাসন নিয়ে তারপরে মানে আমাদের জীবন সংসার শুরু করি ওখানে। এরকম করতে 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 মনে করুন 2 বছর আমরা ভালোই চলতেছি। চলার পরে তারপরে হঠাৎ করে আমার ছেলে হয় শ্রাবণ, আমি যখন সিজনে প্রচুর টাকা কামাচ্ছি তখন আবার আমার শ্বশুর শাশুড়ি আসা শুরু করে আমার বাসায়। এখানে আসলে আমি যে আমার বউকে মনে করেন 2000 টাকা দিচ্ছি, 5000 টাকা দিচ্ছি যে প্রতিদিন কামিয়ে, ওই টাকাগুলো তো ওকেই দিয়ে দিচ্ছি। এখন আমার শ্বশুর কি করে, প্রায় 7-10 দিন পর পরেই আবার চলে আসে, 15 দিন পরে পরেই আবার চলে আসে। আসলে মনে করেন উনি হয়তো টাকা পাচ্ছে যার জন্য উনি আসে বারবার। তো এইভাবে আসে। এখন মাঝখানে দেখা যাচ্ছে যে আবার ডাল সিজন চলে আসলো, ডাল সিজন চলে আসছে, আমার কাজকাম বন্ধ। এখন দেখেন হঠাৎ করে আমার শ্বশুর 10 কেজি চাল নিয়ে আমার বাসায় হাজির, মানুষকে দেখানোর জন্য, ওদেরকে আমরা সাহায্য করি, এটা বলতে চাই।
মানে সামহাও একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছিল আপনার শ্বশুরের সঙ্গে আপনার নিজের ফ্যামিলির।
হ্যাঁ হ্যাঁ
জি ঠিক আছে বলেন।
তারপর স্যার আমি আমার বউকে বলতাম যে এটা কি, আমি এতগুলো টাকা কামাই তোমাকে দিলাম, হ্যাঁ প্রতিদিনের বাজার আমি প্রতিদিনই তোমাকে করে দিয়েছি, কিন্তু টাকাগুলো যাই কোথায়? তো বলে যে কেন টাকা কোথায় যাবে, এই যে এটা কিনলাম ওইটা কিনলাম এই করলাম সেই করলাম, এগুলো করতেছি ছেলের জন্য, এটা করতেছি ওষুধ কিনতেছি, মানে ওগুলো বলেই সে মানে
সংসারে যেটা হয় আর কি,
হ্যাঁ ওগুলোই বলে। তো এগুলো বলার পরে আমি ঠিক আছে অসুবিধা নেই থাক। তো একদিন দেখি যে আমার ওই মানে পিসি শাশুড়ি
জি
উনি আর উনার স্বামী একদিন বাড়িতে আসছে আমার বাসায় কক্সবাজারে, আবার ওইখানে মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে একটা বাংলোতে কাজ করে, মানে বাবুর্চির কাজ করে, মানে বিদেশি রান্না করে। তো উনি বেড়াইতে আসছে, বেড়াইতে আসার পরে দেখে যে আমাদের অবস্থা খুবই খারাপ চলছে, মানে আমাদের মানে বাজার নেই, এটা নেই ওইটা নেই। উনারা একদিন ছিল, তারপরে দিন রাতে আমার সাথে কথা হয়, কথা হওয়ার পরে পিসিমা বলে যে কই মিন্টু একটা কাজ করো, আমি তাপসীকে নিয়ে যাচ্ছি আমার এখানে, আর দেখি ডক্টর ওয়েরম্যানের সাথে কথা বলে ওকে কোনো একটা কাজ ব্যবস্থা করে দিতে পারি কিনা। আর ওই সময়টাতে আসলে এমন অবস্থা যে আমি 2-3 মাস ধরে ঘর ভাড়াও দিতে পারছি না, এই অবস্থা। তাই আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, তাহলে নিয়ে যাও আর আমি দেখি কি করতে পারি। আমার ওয়াইফ চলে যায় ওখানে শ্রাবণকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে আগে ওখানে চলে যায়, আমি কাজকাম করি থাকি, তারপরে আমি 7-10 দিন পরে কিছু টাকা টুকা হাতে আসলে তারপরে ওকে গিয়ে দিয়ে আসি। মাস 3 পরে শুনছি যে মানে ও একটা চাকরি ডক্টর ওয়েরম্যানের এখানেই পেয়ে যাই, মানে বাবুর্চির হেল্পার হিসেবে ও করতেছে কাজ, আমি ওইদিকে আসি। তারপর মোটামুটি এখন তো মাসের পরে দেখা যাচ্ছে সে সামান্য কিছু বেতন পায়। এখন আমারগুলো মিলিয়ে আমরা মোটামুটি সংসারটা একটু ভালো চলতেছে। তো এখন পিসির ওখানেই থাকতেছি, আমি 2-1 দিন থাকি, তারপর আবার কক্সবাজারে চলে আসি, ব্যাক করি আমি। বিচের মধ্যে আমি একদিন সিগাল পয়েন্টের ছবি তুলতেছি, যদিও গানের কথাটা বারবার না বললেও না, এখানে সিগাল পয়েন্টে হঠাৎ করে দেখি যে কণ্ঠশিল্পী প্রয়াত শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু স্যার একদিন সিটের মধ্যে ওনার ফ্যামিলি নিয়ে বসে আছেন। তো আমি ঘুরতে ঘুরতে আসছি, দেখি যে ওখানে মানুষ অনেক জড়ো ওনাকে দেখার জন্য। তো আমিও এসে দাঁড়াইলাম, দেখি যে বাচ্চু স্যার আছে ওখানে। তো ওনার ছেলে মেয়ে দুটা তখন প্রায় ধরেন 8 বছর কি 9 বছর ওই বয়সী আর কি, তো ওরা পানিতে নামছে। কতক্ষণ পরে মানে ওই সিগালের যে মানে সিকিউরিটি আছে উনি সবাইকে বলতেছে কই এখানে এত মানুষ ভিড় কেন, সবাই চলে যাও। সবাই চলে গেছে, আমি আমি আর দু একজন রয়ে গেছি ওখানে। তো রয়ে যাওয়ার পরে কতক্ষণ পরে আমি স্যারকে বললাম যে স্যার সালাম আলাইকুম, কয়েকটা ছবি তুলে দিই আপনার।
আচ্ছা,
উনি আমার দিকে তাকিয়ে বলছে যে ছবি তুলবি, তো একটা কাজ কর তুই আমার ছেলে মেয়ে ওই বিচে নামছে ওদেরকে কয়েকটা ছবি তুলে দিয়ে। তো ওইভাবে বলছে আমি গিয়ে বাবুদের দুই একটা ছবি তুলছি, তুলে সুন্দর করে মনে করেন প্রায় 20টার মতো ছবি আমি ওয়াশ করে নিয়ে আসি। তো ওয়াশ করে নিয়ে আসার পরে স্যার তখনও বসছি ওখানে, তো বসার পরে আমি ওনার হাতে তুলে দিছি। তো আমাকে জিজ্ঞাসা করতেছি যে মানে কত টাকা বিল আসছে, স্যার আমাকে টাকা দিতে হবে না আমি এমনি তুলে দিছি। তো কই এমনি একটা তুলা আছে নাকি, তুমি কষ্ট করছো? তো উনি এই কথার পরেও তারপর আমাকে 1000 টাকা প্রথমে বের করে দিয়ে দিই।
আচ্ছা,
বের করে দিলে আমি নেই টাকাটা। নেওয়ার পরে তারপরে স্যারকে আমি বলি যে স্যার আমিও মানে গান আমার খুব ভালো লাগে, আমি নিজেও একটু গান টান করি, তো আপনি যদি আমাকে একটু গানের জন্য কোন একটা সুযোগ করে দিতেন। তো স্যার হাসতেছে তখন, তো কই তুই কি গানিস, কি গান করিস? তা আমি বললাম স্যার আপনাকে আমি শ্রীকান্তের একটি শ্রীকান্তেরই গান একটা শুনাই, বধুয়া গানটা আমি শুনিয়েছিলাম।
বধুয়া আমার চোখে জল এনেছে, একটু শোনান।
দিনে দিনে মূল্যবিনে সে যে আমায় নিল কিনে, এমনি যতন করে বিফল প্রেমের বীজ বনেছে হাই, এমনি যতন করে বিফল প্রেমের বীজ বনেছে হাই, বিনা কারণে নীলাকাশ থেকে একই বাজ এনেছে হাই, বিনা কারণে বধুয়া আমার চোখে জল এনেছে হাই, বিনা কারণে।
চমৎকার গলা, একটা জিনিস না বললেই নয়, এতক্ষণ ধরে শুনছিলাম, আসলে শুনেই যাচ্ছি এবং আরো কিছুক্ষণ শুনব, একটা সহজ সরল জীবন গল্প এবং একটা মানুষ কিছুটা ফিজিক্যালি চ্যালেঞ্জড, জীবনের সম্বল বলতে গেলে কিছুই নেই, অত্যন্ত দরিদ্র পরিবার, মুসাফির বেশে এসে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, যেখানে যাচ্ছে সেখানেই জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছে এবং সেখানেই হাত পেতে নিচ্ছে নিজের জীবনের রসদ, গলায় আছে সুর, সেটা নিয়ে স্বপ্ন দেখছে। এখন পর্যন্ত এতটুকুই বুঝেছি, তার মধ্যে একটা কমপ্লেক্সিটি তার লাইফে চলে এসছে, সংসার জীবন, এবং সেই সংসার জীবনেও একজনের পোড় খাওয়া মানুষ, সেখানে অর্থ নেই কিন্তু যুদ্ধ আছে, সবকিছু মিলিয়ে এগিয়ে যাওয়া আমাদের সহজ সরল জীবনের চিত্র একটা, আমরাও এরকম স্বপ্ন দেখতে পছন্দ করি, এরকমভাবে ফাইট করি। এই গল্পের শেষ ভাগটা নিয়ে ফিরব ছোট্ট একটা বিরতির পর। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি, ঢাকা এফএম 90.4 এ অনুষ্ঠানটি সারা দেশব্যাপী প্রচার করা হচ্ছে। বাই দ্য ওয়ে, বিরতিতে যাবার আগে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন খুব কড়া, মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। ছোট্ট একটা বিরতি। শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Stay tuned Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4. শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। জি পিন্টুদা, যেখানে ছিলাম, তারপর গান শোনালেন আপনি,
বাচ্চু স্যার এবং ওনার ওয়াইফ গান শুনে অত্যন্ত খুশি হলেন। তো খুশি হয়ে বলছে যে বাচ্চু স্যার অনেক মানে দিলওয়ালা একজন মানুষ ছিলেন, আমি আমি ব্যক্তিগতভাবে ওনাকে দেখি,
দোয়া করি ওনার জন্য, আল্লাহ
অনেক দোয়া আমিও করি এবং স্যার যেন মানে সুন্দর মানে স্বর্গ লাভ করেন আমরাও চাই। ওইরকম স্যারকে আমি বললাম যে স্যার আমি যদি একটা গান মিউজিক করতে পারতাম, তো স্যার হেসে বলল যে এটা কোনো বিষয় না, অসুবিধা নেই, তোর এই স্বপ্নটাও আমি পূরণ করে দিব, তো তুই চল কালকেই চল আমার সাথে ঢাকাই, এই কথা বললেন। এই কথা বলার পরে তারপরে আমি বললাম যে স্যার দেখেন আমি তো খেটে মানে এখানে দিন আনি দিন খাই যে মানুষ, ছবি তুলতে পারলে তো বউ বাচ্চা নিয়ে চলতে পারি, নাহলে তো কষ্টে পড়ে যাই, তো এইভাবে তো যাইতে পারবো না, এখন আমি গেলে কতদিন লাগতে পারে? তো স্যার বললো যে মিনিমাম 10-12 দিন থাকতে হবে তোকে, তোকে থেকে তারপরে আমি তোকে গানগুলো করে দিব। তারপরে উনি নিজেই বললেন আচ্ছা ঠিক আছে তোর পরিবারে এক মাসের খরচ কত লাগবে বল আমি তোকে দিয়ে দিই। আই বাচ্চু স্যার নিজেই বললেন এই কথা, বলার পরে আমাকে উনি 5,000 টাকা দিয়ে বললেন যে এই টাকাটা নে তোর পরিবারকে দিয়ে তুই কালকেই আয়। এই কথা বলে স্যার চলে গেলেন। তো আমি চলে যাওয়ার পরে স্যার আমার নাম্বারটা নিয়েছিল, আমার কন্ট্যাক্ট নাম্বারে উনি ঢাকা থেকে আবার ফোন দিল যে আচ্ছা ঠিক আছে তুই একটা কাজ কর একদম 15 দিন পরে আয়। তা আমি ওনার কথা ধরে 15 দিন পরে মগবাজারে কাজী অফিস লাইন রোডে ওনার স্টুডিও এবি কিচেনে আসি। সেখানে এসে তারপরে আসার পরে স্যার বললো যে আচ্ছা ঠিক আছে তো তুই কি গাইবি বল আমাকে। আমি তখন মানে আমি ছোটবেলা থেকে একটু গান টান লেখার জন্য মানে খুব পাগল ছিলাম, শুরু করতাম, তো আমার কাছে প্রায় 10-12টা গান অলরেডি আমি লিখে রাখতাম, মানে কিছু প্যারোডি শুরু ছিল গানগুলো। তো স্যার বললেন যে আচ্ছা ঠিক আছে তো স্টুডিওতে ঢুক। তো স্টুডিওতে যাওয়ার পরে স্যার বলছে নিজেই মিউজিক করতেছে, তো একটা গান করার পরে তো স্যার বলছে যে কই দেখি কাউকে কাউকে ডেকে ভালো একটা মিউজিশিয়ান ডেকে তোর গানগুলো করবো। তো এই কথা বলার পরে আবার কতক্ষণ পরে বলছে আচ্ছা ঠিক আছে কাউকে করতে হবে না আমি নিজেই মিউজিক করবো তোর গানগুলো, এভাবে বলে মানে স্যার শুরু করলেন আর কি। তো ওখানে গানগুলো মিউজিক করার পরে স্যার আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে মিন্টু অসুবিধা নেই দেখি কোনো কোম্পানিকে আমি দিয়ে তোর অ্যালবামটা বের করতে পারি কিনা। তারপরে ওখানে 2-4 দিন থাকার পর আমি আবার কক্সবাজার ব্যাক করি। তারপরে মানে 10-12 দিন পরে স্যারকে আমি আবার ফোন দিই, আমি স্যার আমার অ্যালবামটা আমি কি শুনতে পাবো না, কোনো অসুবিধা নেই টেনশন করিস না, দেখি আমি কারোর সাথে কথা বলতে পারিনি, দেখি বললে আমি তোকে ইয়ে করে দিব। তো এক পর্যায়ে সঙ্গীতের মালিকের সাথে কথা হয় ওনার শেরিম সাহেবের সাথে শুনেছি, তো কথা হওয়ার পরে তারপরে বললো যে আচ্ছা ঠিক আছে দেখি সঙ্গীতা থেকে তোর অ্যালবামটা আমরা বের করবো। আর ওই সময়টাতে স্যার এমন অবস্থা যে অডিও বাজার খুব মন্দা এবং দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল, তো অডিও আকারে মনে করেন আমার অ্যালবামের নাম ছিল মায়া লাগে, আয়ুব বাচ্চু সঙ্গীত পরিচালনায় এরকম মানে মনোগ্রাম ছিল, একটা অ্যালবাম মানে বের হয়,
আপনার অ্যালবাম বের হয়।
হ্যাঁ,
অ্যালবামটা কিনেছেন সাথে? আনেননি?
না নিইনি।
আয়ুব বাচ্চু সেটা পরিচালনা করেন,
মানে সঙ্গীত পরিচালনায় আয়ুব বাচ্চু ছিলেন।
ওরে বাবা, কত সালের ঘটনা এটা?
এটা ধরেন
আচ্ছা না আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে এই অ্যালবামটার নাম কি ছিল?
একটা পোস্টার আছে স্যার এখানে,
অ্যালবামের পোস্টার আছে
বড়।
আচ্ছা দিয়ে আসুন দেখি। ও এই আপনার অ্যালবামের পোস্টার? আচ্ছা আচ্ছা আচ্ছা, দ্যাটস গুড, আপনি বসেন বসেন আমি দেখছি।
কিন্তু স্যার অ্যালবামটা মানে ওইরকম চলে নাই, মাত্র ধরেন কয়েক পিস মানে বের করছিল আর কি।
আচ্ছা আমি আপনাদের একটু পড়ে শোনাতে চাই এই পোস্টারটা আছে এবং সেই সময় অনেক আগের, আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে অনেক আগের ছবি এটা। প্রিয় শ্রোতা যারা শুনছেন তাদেরকে একটু বলি, এই পোস্টারে আয়ুব বাচ্চুর সঙ্গীত পরিচালনায় মায়া লাগে, মিন্টু ব্যানার্জি একজন দরিদ্র অসচ্ছল সংসারের প্রতিবন্ধী সন্তান, কিন্তু তার গান জীবনের স্বপ্ন সাধনা, বাংলাদেশের ঐতিহ্যবাহী সিলেটের শ্রীমঙ্গলের খেজুরি ছড়া চা বাগানের চা শ্রমিক, যোগেন্দ্র ব্যানার্জির মাতা দুলালী ব্যানার্জির চার ছেলেমেয়ের কনিষ্ঠ সন্তান, ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা এবং দুর্বলতা, কিন্তু অন্ন বস্ত্র জোগাড় করতেই যাদের বেগ পেতে হয়, যেখানে শিল্পী হওয়া তার কাছে স্বপ্নের মতোই, তবু ইচ্ছা এবং আকাঙ্ক্ষা থাকলে মানুষই পারে সবকিছু জয় করতে। মিন্টু প্রতিবন্ধী বিধায় অনেকের কাছে কাজ না পেয়ে শেষ পর্যন্ত জীবিকার প্রয়োজনে বেছে নেয় কক্সবাজার সমুদ্র সৈকতের তপ্ত বালুতে ঘুরে ঘুরে ছবি তোলার কাজ, পাশাপাশি পর্যটকদের গান শুনিয়ে মুগ্ধ করেন, কিন্তু ওই পর্যন্তই। এরই মাঝে হঠাৎ একদিন সৈকতে দেখা হয় বাংলাদেশ ব্যান্ড মিউজিকের অন্যতম স্রষ্টা প্রতিথচর্চা সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চুর সাথে। মিন্টুর গানে মুগ্ধ হয়ে তাকে ঢাকা নিয়ে আসেন, সেখানে এবি কিচেন স্টুডিওতে ওনার সম্পূর্ণ তত্ত্বাবধানে শুরু হয় মিউজিক অ্যালবাম মায়া লাগে, অডিও ক্যাসেটের কাজ। নিজ সম্পর্কে মিন্টু বলেন, আমার অনেক স্বপ্ন গান করে নিজের এবং দেশীয় সংস্কৃতির অন্য কিছু একটা করব। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বাচ্চু স্যারের যে অনন্য অবদান তা কখনো ভোলার নয়। আমি শ্রদ্ধেয় স্যার এবং দর্শক শ্রোতার কাছে আজীবন ঋণী হয়ে রইলাম, তাই আমি সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করছি যাতে এই সঙ্গীতকে বুকে লালন করে মানুষের মাঝে আজীবন বেঁচে থাকতে পারি। এই অ্যালবামটা তেমন একটা হিট হয়নি, আপনি যেটা বলছিলেন, আপনি আপনার জীবনের অন্যতম সফলতা আমি মনে করি বাচ্চু সাহেবের কাছে গিয়ে এরকম একটা অ্যালবাম বের করা, দুঃখজনক হলেও সত্য হয়তোবা এই অ্যালবামটি আপনার কাছে নেই। আছে?
নেই।
একটা কপি কি রাখা উচিত ছিল না?
আমার বাসায় আছে।
বাসায় আছে, আপনি নিয়ে আসেন এখানে?
নিয়ে আসেন।
কি ধরনের গান ছিল এখানে? শেষ পর্যন্ত বাচ্চু ভাইয়ের কাছে গিয়েছিলেন এবং সেখানে বাচ্চু ভাই তাকে নিয়ে একটা অ্যালবাম করেছিলেন এবং সেখানকার পোস্টার, বিশাল পোস্টার, সেই পোস্টার থেকে যে কথাগুলো লেখা ছিল সেগুলো আমি আপনাদেরকে পড়ে শুনলাম। সামনের দিকে আগে আমার স্টোরি। তারপর কি হলো?
তারপর আমি সেখান থেকে বাচ্চু স্যার অ্যালবামটা করার পরে সঙ্গীতা থেকে বের হলো। তো বের হওয়ার পরে হঠাৎ করে আমাকে একদিন ফোন করে বললো যে মিন্টু তুই অ্যালবাম তোর পেয়েছিস? আমি স্যার না তো আমি পাইনি। তো বললো যে দেখ তোর আশেপাশে কক্সবাজারের কোন দোকান অডিও দোকানগুলোতে গিয়ে খুঁজ নে, দেখি পাবি। তো আমি গেলাম, গিয়ে দেখি যে সেখানে জিজ্ঞাসা করলাম যে ওখানে ওরা বললো যে না আপনার ওরকম কোন অ্যালবাম আসে না এখনো। তো আমি যে আচ্ছা ঠিক আছে সেদিন। তারপরে হঠাৎ করে আমার ওয়াইফকে বললাম যে তুমি মালুমঘাট চকরিয়ার ওইদিকে দেখো যে আমার মায়া লাগে অ্যালবাম আয়ুব বাচ্চু স্যারের সঙ্গীত পরিচালনায় আমার নাম থাকবে, তুমি দেখো আছে কিনা। তো ও একটা খবর নিয়ে দেখে যে না ঠিক ওই চকরিয়াতে কিন্তু কয়েক পিস অ্যালবাম আসছে। তো আমি শুনে মাত্র স্যারকে বললাম যে স্যার হ্যাঁ অ্যালবাম আসছে। তো অ্যালবাম আমরা শুনলাম, শোনার পরে আমি প্রায় 50 পিসের মতো আমি টাকা ধার করে কিনে ফেলছি। কিনে তারপর আমার যারা আত্মীয় স্বজন ছিল তাদেরকে মানে ওই উপহারগুলো আমি দিলাম। দেওয়ার পরে তারপরে স্যার বললো যে তুই এখন কি খুশি? আমি স্যার হ্যাঁ আমি অনেক খুশি, মানে আচ্ছা ঠিক আছে আমি কিছুদিন পরে আসলে তোর সাথে দেখা করবো, তুই থাকিস আর টেনশন করবি না। এই কথা বলার পর আমি আর কিছু করিনি, তারপরে বিচে ছবি তুলতেছি।
আচ্ছা
বিচে ছবি তুলতেছি তো সবাই মনে করতেছে এখন তো আয়ুব বাচ্চুর হাতে যখন যে পড়ে গেছি আমি তাহলে তার আমাকে পিছনে ফিরে তাকাতে হবে না, আমি অনেক বড় শিল্পী হয়ে যাবো, সবাই মনে করলো ওইটাই। তো আমি ছবি তুলতেছি, তারপরে মাঝে মাঝে অনেকেই বলতো যে কি তুমি এত অ্যালবাম তোমার বের হয়েছে তুমি এখানে বিচে এখনো ছবি তুলতেছো, এই কথা বলতো। তো স্যার একদিন এসে আমাকে ফোন দিল হোটেল সিগালের সামনে এসে, তো বলল যে মিন্টু তুই কোথায়? আমি স্যার আমি তো সিগালের সামনে। আচ্ছা ঠিক আছে আমি সিগালের সামনে, আমি আচ্ছা গাড়ি নিয়ে আমি সি প্যালেসে চলে যাচ্ছি, তুই একটু সি প্যালেসে আই। তো আমি সি প্যালেসে গেছি, তারপরে যাওয়ার পরে উনি ক্রাউন প্লাজায় উঠছে, ওখানে আমাকে বললো যে লবিতে বস। তো লবিতে বসার পরে স্যার বের হয়ে বললেন যে তুই তোর জন্য কিছু টাকা নিয়ে আসছি আর টাকাটাকে নষ্ট করবি না, তো তোর টাকাটা কে হ্যান্ড ওভার করবে এরকম বললো। তার মানে স্যার আমার তো বউ বাচ্চা ছাড়া আর কেউ নেই, কে আর হ্যান্ড ওভার করবে বলেন আমার বউ? আচ্ছা ঠিক আছে তুই তোর বউ আর বাচ্চাদেরকে নিয়ে আসি। তখন কিন্তু মানে এরপর আমার মেয়েও একটা হয়েছে মিতু, তো শ্রাবণ আর মিতু ওদের দুজনকে নিয়ে ওর মাকে নিয়ে আমি আবার বাচ্চা স্যার এখানে আসি। আসার পরে সবাই মিলে তারপরে আমাকে ওখানে 50,000 টাকা স্যার আমাকে দিই, ওই টাকাটা নষ্ট করিস না মিন্টু, কোনো কাজে লাগাইস আর দেখ তোর কপালে কি আছে, তোর জীবন তো উশিল্লার জীবন, কখন না কখনো তুই কোনো একটা ভালো সুযোগ পেয়ে যাবি, তো আমি যতটুকু পারলাম তোর জন্য করলাম আর আমাকে বিরক্ত করবি না, এই কথা স্যার বললেন। তো আমি স্যারকে আর কখনোই বিরক্ত করিনি এরপরে। তো এইভাবেই জীবন চলতেছে। তারপরে মনে করেন অ্যালবাম তো আর আসলে এরপর আর কেউ শুনে নাই তেমন একটা, খুব একটা ইয়ে হলো না।
ঠিক আছে আপনার লাক ফেভার করেনি, আপনি এখানে জনপ্রিয়তা পাননি। হ্যাঁ
তারপর স্যার আমি ওইরকম ওই বিজে ইয়ে করতে করতে তারপর আমার বউকে বললাম যে এখন স্যার টাকাটা দিছে, টাকাটা তো নষ্ট করা যাবে না। আমার বউ
টাকা দিয়েছিল মনে আছে?
আমার বউ বললো যে মানে টাকাটা নষ্ট করা যাবে।
কত টাকা দিয়েছিল মনে আছে?
50,000 টাকা।
অনেক টাকা সেই সময়।
হ্যাঁ 50,000 টাকা দিয়েছিলেন। তো 50,000 টাকা দেওয়ার সাথে সাথে আমরা দুজনই বসে আমরা ডিসিশন নিলাম যে আমরা তো এখন আমি এখানে ঘর ভাড়া দিয়ে থাকি, তুমি পিসির বাসায় থাকো, তো এইটা না করে আমরা একটা ছোটখাটো একটা বাসা মানে একটু জায়গা যদি আমরা নিতে পারি তাহলে ছেলেমেয়েরা তো বড় হলে একদিন তারা বলতে পারবে যে বাবা মার এই জায়গাটা। তখন আমরা 40,000 টাকা দিয়ে স্যার ওইখানে আড়াই ঘন্টা একটা জায়গা কিনলাম মালুমঘাট খ্রিস্টান পাড়ায়, ওখানে আড়াই ঘন্টা জায়গা 40,000 টাকা দিয়ে কিনে ওখানে মোটামুটি মনে করেন একটা ঘর বেঁধে এখন বর্তমানে ওই ঘরেই আমরা সবাই আছি। তো ঘরে
ওই টাকা দিয়েই মূলত ঘরটা
ওইটা দিয়ে তারপরে মনে করেন পুরো ঘর শুধু জায়গাটা কিনেছিলাম ওই টাকা দিয়ে, আর তারপরে আমরা কিছু ঋণ বাড়ি করে কিছু ব্রাক থেকে লোন নিয়ে এভাবে করে।
আচ্ছা
এখন বর্তমানে স্যার মনে করেন ওই সময়টাতে আসলে টাকা পয়সা যে খুব বেশি দরকারও ছিল তেমনও ছিল না।
না মানে এইভাবেই আপনাদের সংসার চলছে, এইভাবেই আপনার একটা ছেলে একটা মেয়ে?
এক ছেলে।
আচ্ছা আমরা আরেকটা বিরতি নেব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি। ঢাকা এফএম 90.4 এই অনুষ্ঠানটি সারা দেশব্যাপী প্রচার করা হচ্ছে। ছোট্ট একটা ব্রেক, ব্রেকে যাওয়ার আগে আরো একবার মনে করিয়ে দিচ্ছি যারা এখানে জীবনের গল্প বলতে আসতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বর হচ্ছে 09611904904। আমি আরো একবার বলছি 09611904904। অ্যান্ড যারা অনুষ্ঠানের ভিডিও ফুটেজ দেখতে চান চলে আসতে পারেন আমার পার্সোনাল চ্যানেলে। আমার পার্সোনাল চ্যানেলটি হচ্ছে www.youtube.com/ আরজে কিবরিয়া FM, আরজে KEBRIA FM, চ্যানেলটি আছে কিবরিয়া আরজে নামে। যাওয়ার পরে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন।
শুনছেন আরজে কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. শুনছেন আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। আমি কথা না বাড়িয়ে আমাদের যিনি আজকে গেস্ট আছেন পিন্টু ব্যানার্জি, আমি তার কাছে আবারও যাচ্ছি। জি, আপনি এখন কি করেন, পেশায় কি করছেন?
এখন স্যার আমি ওই ফটোগ্রাফি, এটা ছাড়া
মানে আপনার কক্সবাজার সিবিজি গেলে আপনাকে চিনবে লোকজন।
হ্যাঁ, আমাকে সিবিজি গেলেই পাবেন।
কি ক্যামেরা ইউজ করেন আপনি?
আমি পিন্টু ব্যানার্জি
না, কিন্তু ক্যামেরার কথা বলছিলাম।
ক্যামেরা আমি 7D
ইউজ করেন? 7D অনেক ভালো ক্যামেরা, ক্যানলের 7D ইউজ করেন। এখন কি আপনার নিজের স্টুডিও আছে নাকি আপনি একইভাবে ওই স্টুডিওতে গিয়ে?
এখন কোন স্টুডিওতে করতে হয় না, ব্রাহ্মণ ফটোগ্রাফি হিসেবে কত করি আমরা, কারণ ছবি প্রিন্ট হয় না এখন। এখন সবাই মনে করো শেয়ারিটে বা পেনড্রাইভে
এইভাবে নিয়ে যায়, প্রিন্ট করার দরকার হয় না
এখন। তো আগে
আপনার সংসার কয় টাকা ইনকাম হয় এই প্রতিদিন করে?
এখন স্যার এখানে মনে করেন সাগরপারে ধরেন, আগে তো হাতে গোনা কয়েকজন ফটোগ্রাফার ছিল, আর এখন ওই ডিজিটাল ক্যামেরা বের হওয়ার সাথে সাথে
আমি জানি অসংখ্য
ক্যামেরা।
এখানে যদি ক্যামেরা নিয়ে না যায় কেউ, তাহলে অবস্থা এমন দাঁড়ায় যে সে বুঝতে পারে না, এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে। না, আমি কিছুদিন আগে ঘুরে আসলাম, এই জন্যই বলছি যে আমার হাতে ক্যামেরা ছিল বলেই হয়তো কেউ আমাকে ডিস্টার্ব করেনি। বাট আমি জানি বেশ কয়েকবার গিয়েছি এখানে, মানে গেলেই ক্যামেরা যারা আছে তারা এসে বিভিন্নভাবে এটা ছবি তুলে দিয়ে এটা করে দিয়ে ওটা করে, ইনফ্যাক্ট ওদের পেশার কারণেই হয়তো এরকম করে। তো আপনার কত ইনকাম হয় আর এটা করে?
আমার মনে করেন এই ধরেন শুক্রবার হলে 500-700 টাকা,
মাইক্রোফোনে বলেন প্লিজ,
শুক্রবারে
500-700
টাকা, 500-700 টাকা মতো হয়। আর বাকি দিনগুলো মনে করেন কোনদিন হয় আর কোনদিন হয় না। আর তাছাড়া মনে করেন আমার পায়ে আসলে যে সমস্যাটা, এটা এক সময় মানে খুব প্রচুর শক্তি ইয়ে ছিল, কিন্তু দিন দিন এই পা মানে চিকন হয়ে যাচ্ছে আমার।
কোন সিজনে আপনার ইনকাম ভালো হয়, বেশি হয়?
ডিসেম্বরের দিকেই তো ভালো সিজন থাকে, কিন্তু
বর্ষাকালে তো তেমন একটা হয় না,
বর্ষাকালে একদম হয় না।
আমি আপনি গল্পের মাঝখানে বলেছিলেন যে আপনার মা মারা যাওয়ার প্রায় 14 বছর পরে আপনি বাড়ি গিয়েছিলেন, কি পেলেন দেখতে, কিভাবে গেলেন হঠাৎ করে বাড়ি?
চোদ্দ বছর পরে বলতে আমার পরিবারকে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, এবং আমার খুব ইচ্ছে যে মানে আমার এলাকার মানুষ যেন আমার বউকে দেখে।
আচ্ছা।
এবং আমি বেসিক্যালি ধরেন কক্সবাজারের মেয়ে বিয়ে করেছি, এটা দেখানোর কৌতূহলটা আমার মধ্যে অনেক ইয়ে ছিল। আর তাছাড়া মনে করেন মা বাবার ব্যাপারটা তো অবশ্যই হৃদয়ের মধ্যে অনেক কাজ করছো, ভাই বৌদি যেহেতু আছে, তো তখন আমি আমার ওয়াইফকে নিয়ে তারপর আমার ছেলে মেয়েকে নিয়ে আমি আমার ছেলেকে নিয়ে যাই সেখানে। যাওয়ার পরে মানে শুনলাম যে মা তো নাই, তো মাকে যেখানে মানে ওই মাটি দেওয়া হয়েছিল মানে ওইখানে গিয়ে আমি আবার আমার ক্ষমাটমা আমি চেয়ে আসছি, ক্ষমাটমা চেয়ে তারপরে ওরাও সবাই খুশি যে ঠিক আছে তুমি মানে সুন্দর বউ বিয়ে করেছ কক্সবাজারে, ভালো থাকো সুখে থাকো। তো তারাও এখন সুখে নেই, তারাও কষ্ট করেই খাচ্ছে, আর আমিও মনে করেন একটু কষ্ট হলেও তারপরে মনে করেন মোটামুটি সবার দুয়ায় একটু ভালোই আছি।
ওকে, আমি এই গল্পটা যদি আপনাকে বলি যে আপনি আসলে কেন বললেন আজকে আমাদের এই লাখ লাখ মানুষের সামনে কক্সবাজার থেকে এসে কষ্ট করে, আপনার আসলে কি মানে উদ্দেশ্যটা কি ছিল এই গল্পটা বলার, মানে কেন বললেন?
স্যার আমি এটা কেন বললাম যে মানুষ পরিবার বা সংসার বাঁচিয়ে রাখার জন্য নিজেকে যুদ্ধ করতে হয়, কষ্ট করতে হয়, এবং এটা প্রত্যেকটা মানুষের আমার কাছেও মনে হয় যে করা উচিত, যে যুদ্ধের মাধ্যমে বেঁচে থাকতে হয়। তো এরই মাঝে মনে করেন আমি যেমন ধরেন আমার দুটো ছেলে মেয়েকে মানুষ করার চেষ্টা করে যাচ্ছি, আমার বড় ছেলেটা পলিটেকনিক্যাল কলেজ কক্সবাজারে পড়ছে, আর ছোট মেয়েটা এবার আই ফার্স্ট ইয়ারে পড়ছে। তো আমি খুবই যুদ্ধ করছি যে তারা যেন তাদের পায়ে দাঁড়াতে পারে, আমার মতো যেন কষ্ট করতে না হয় তাদের, আমার এই দুর্দান্ত চেষ্টাটা আমি চালিয়ে যাচ্ছি। এবং আমিও চাই যে মানে প্রত্যেকটা মানুষই যেন তাদের সুস্থ অবস্থান থেকে যেন তারাও এভাবেই যেন করে, আমি মনে করি সেটি
নিশ্চয়ই। এবং আমি আজকের এই জীবন গল্পে শুধু এতটুকুই বলতে চেয়েছি, আমার মনে হয় উনি যেটা বলেছেন সে কথাটাই আমরাও বলতে চাই, যে হার না মানা মানুষ চারদিকে অসংখ্য, এবং এই হার না মানা মানুষের সংখ্যা যদি আসলে বইয়ের পাতায় ঠাঁই নেয় তাহলে বইয়ের পাতা জায়গা হবে না, কারণ আমরা আসলে সেই সব মানুষদেরকেই ঠাঁই দিই যাদের অঙ্কের সাফল্য হয়তো অনেক বড়, অঙ্কের সাফল্যে হয়তো বা খুব ইউনিক, অঙ্ক বলছে কারণে টাকার অঙ্ক, অর্থ সম্পদের অঙ্ক, অনেক বেশি অর্জন তাদের সেদিক থেকে, কিন্তু আপনি চিন্তা করে দেখেন আমাদের আজকের এই পিন্টু, ইনি সেই একেবারে হত দরিদ্র পরিবার, সেই যে কাটকাটা সেখান থেকে শুরু করে আজ পর্যন্ত যেভাবে প্রত্যেকটা মুহূর্তে নিজেকে জয়ী করেছেন সেটা নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার মতো। আমার মনে হয় কি, এই যে আজকের গল্পটা আমি শুনছিলাম পুরো সময়টা, যে আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে এই ভদ্রলোক জীবনের কোন একটা জায়গায় মানুষের কাছে হাত পাতবে ভিক্ষা করার জন্য, বেঁচে থাকার জন্য। অদ্ভুত হল সত্য যে তিনি কোন জায়গায় হাত পাতেননি। সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো ভাবে কোনো না কোনো প্রতিভা দিয়ে দিয়েছেন। উনি হয়তো খুব ভালো গান করতে পারেন, কেউ হয়তো খুব ভালো কাউকে কনভিন্স করতে পারে, কেউ হয়তো খুব ভালো পরিশ্রম করতে পারে, কেউ হয়তো খুব ভালো বোঝাতে পারে। এই যে বিশেষ বিশেষ প্রতিভাগুলো, এই প্রতিভার সন্ধান যদি আমরা জানি তাহলে এই প্রতিভাগুলো আমাদের একসময় প্যাশন হয়ে দাঁড়ায় সেগুলোর এক্সট্রিম লেভেলে নিয়ে যাওয়ার জন্য। যেমন খুব সহজ উদাহরণ হচ্ছে আমাদের আজকের এই পিন্টু, উনি গানকে ভালোবেসেছিলেন, পেটে ভাত থাকুক আর নাই থাকুক আয়ুব বাচ্চু পর্যন্ত পৌঁছেছিলেন এবং উনি একটা অ্যালবাম বের করেছিলেন, সেটা সফল হোক আর নাই হোক, সফলতা তো সম্পূর্ণই সৃষ্টিকর্তার উপর নির্ভর, তিনি চাইলে হবে না হলে হবে না। কিন্তু আমরাও প্রত্যেকটা মোমেন্টে আল্লাহ যেটা নিজে বলেছে যে তুমি পরিশ্রম করো, পরিশ্রম করো, সফলতা আমার উপর ছেড়ে দাও, ভাগ্যের উপর ছেড়ে দাও, এই লোকটা হচ্ছে আমার কাছে হার না মানা সৈনিক। উনি এক্সট্রিম পর্যন্ত গিয়েছেন এবং আয়ুব বাচ্চুর কাছে গিয়ে উনি একটা অ্যালবাম পর্যন্ত বের করেছেন কিন্তু সেটা সফল হয়নি, হয়তো আকাশচুম্বী জনপ্রিয়তা পায়নি। আকাশচুম্বী জনপ্রিয়তা আসলে এত মানুষ পায়ও না, হ্যাঁ তো উনি পাননি কিন্তু উনি হাল ছাড়েননি, উনি এখনো গান করেন, উনি এখনো সিবিচে গান করেন। তো আজকের এই জায়গাটি থেকে আপনি কোন একটি ছবি দেখাতে চাচ্ছেন আমাকে? ও আচ্ছা, এটিএন নিউজে আপনি গানও করেছিলেন ওখানে না? আচ্ছা তাহলে আপনাকে তো বোধ হয় ভিডিও দেখে অনেকেই চিনবে, বসেন প্লিজ। তো প্রিয় শ্রোতা, আমি শেষবেলা এসে সবসময় একটা কথা আপনাদেরকে বলি, যেটা আজকেও বলবো, নেভার গিভ আপ। সিচুয়েশন যাই হোক না কেন, উইথ দ্য নেম অফ অল মাইটি আল্লাহ, নেভার এভার গিভ আপ। কেউই আমরা সবসময় একটা সিচুয়েশনে থাকবো না, কেউই না। হ্যাঁ আমাদের কারো কারো হয়তো বা ক্রমান্বয়ে উন্নতি আসে, উন্নতি আসতে আসতেও একটা সময় গিয়ে স্লপ হয়, একটা সময় গিয়ে ডাউন হয়, একটা সময় গিয়ে ধাক্কা হয়, একটা সময় গিয়ে স্থির হয়ে যায়। এবং একটা কথা আছে যে যে মানুষটি বিপদগ্রস্ত সে অনেক বেশি হাহুতাস যেন না করে, না করে এই কারণে যে সৃষ্টিকর্তা বলেছেন যে একটু পরেই তোমার জন্য ভালো কিছু ওয়েট করছে, তুমি সেটা জানো না। সো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের জন্য একটা লাইফ গ্রাফ তৈরি করেই সৃষ্টি করেছেন। বেসিক কিছু জিনিস আমাদের একটু মেনটেন করতে হয়, যেমন অন্যায় করব না, হ্যাঁ অনেক সময় হয়ে যায়, অপরাধ করব না অনেক সময় হয়ে যায়, কিন্তু ফিরে আসার রাস্তা খোলা রেখেছেন, আমরা চাইলেই সেটা ফিরে আসতে পারি। এবং পরিশ্রম করব, লেগে থাকব, বারবারই একটা কথা বলি, কোন মানুষই সহজ বাংলায় যদি বলি একেবারে নিরপরাধ মানুষ নয়, ধোয়া তুলসীর পাতা মানুষ নয়, প্রত্যেকেই প্রত্যেকের জায়গাটা থেকে কোন না কোনো ভাবে অপরাধী। কিন্তু থেমে যাওয়াটা জীবন নয়, থেমে যাওয়াটা কোনোভাবেই একটা মানুষ হিসেবে আপনার দুনিয়াতে আসাটাকে প্রমাণ করে না। সো এই জায়গাটা থেকে আমি মনে করি আজকের এই জীবন গল্পটা অদ্ভুত সুন্দর একটা জীবন গল্প, কারণ এই পিন্টু ব্যানার্জি অন্তত বলতে পারবে, যে যিনি কিছুক্ষণ আগে আমাকে একটা ছবি দিলেন যেখানে আমি দেখতে পাচ্ছি পিন্টু ব্যানার্জি, পাশে হচ্ছে মুনিশা, তার মানে কোন একটা স্পেশাল প্রোগ্রামে বোধহয় আপনাকে দাওয়াত করেছিল, ওখানে আপনি গান করেছেন। তো এটা তার জীবনে অনেক বড় একটা অর্জন, এটা তার জীবনে অনেক বড় একটা অর্জন, কারণ এই জায়গাটায় অনেকেই যেতে পারেন না, তার চেয়ে অনেক বড় সামর্থ্য থাকার পরে অনেকে যেতে পারেন না। তার জীবনের অন্যতম অর্জন হচ্ছে হল আয়ুব বাচ্চু পর্যন্ত গিয়ে একটা অ্যালবাম বের করা, অনেক বড় অর্জন, এবং এটা তার পরিতৃপ্তির জায়গা। হ্যাঁ মৃত্যুর আগ পর্যন্ত মানুষের ক্ষুধা থাকবে, চরম পর্যায়ে ক্ষুধা থাকবে, আমি আরো বড় হতে চাই, আরো বড় হতে চাই, আরো বড় হতে চাই, নইলে আমরা সামনে চলতে পারবো না। কিন্তু আরো বড় হতে চাওয়ার মধ্যে বেশ কিছু অর্জন আমাদের চলে আসে, সেই চলে আসাটাকে যেন আমরা কোনোভাবেই ছোট না করে দেখি। এই পিন্টু ব্যানার্জি আমাদের আজকের অনুষ্ঠানের হিরো। আমি স্যালুট জানাতে চাই যে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য যারা নিজেরা হাল না ছেড়ে দু পয়সা রোজগারের জন্য প্রতি মুহূর্তে যারা পরিশ্রম করছেন সেই সব মানুষদেরকে, কারণ তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, তারা এগিয়ে যাচ্ছে বলেই আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রিয় শ্রোতা আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আজকে এখানেই শেষ করছি। প্রিয় শ্রোতা সবাই অনেক ভালো থাকুন, আগামী বুধবার রাত 11টায় আমি আরজে কিবরি আবারও ফিরে আসব, সে পর্যন্ত শুভরাত্রি।
শুনছেন আরজে কিবরি আর সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
Love.
hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
Exclusively on FusionBD.com.